অর্জুনের মাথায় বিদ্যুৎ চলকে উঠল।
ফাদার উইটলো একটা ছোট্ট বাক্স খুলে,
যে বলেন স্যার,
কিভাবে লোকটার মতলব আগাম অনুমান করলো বিপিন মাসি? কিন্তু কিরিটির সর্বাঙ্গ তখন অসার,
মৃত্যুর ঠিকানা ও সর্বাঙ্গে লেখা।
ভালোবাসাই হল সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু।
সুইজারল্যান্ড প্রতি শুক্রবার ইউটিউবে এবং প্রতি বৃহস্পতিবার স্পটিফাইতে।
কম বিজ্ঞাপনে হাই কোয়ালিটি অডিওতে গল্প উপভোগ করতে চাইলে স্পটিফাইতে শুনতে হবে থ্রিলারল্যান্ড। নমস্কার, আমি রক্তিম, আর আজ তোমরা শুনবে শ্রী নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরিটি রায় সিরিজের কাহিনী রাতের আতঙ্ক। নিহারঞ্জন গুপ্ত জন্ম 1911 সালের 6ই জুন বাংলাদেশের নড়াইল জেলায়। একাধারে ছিলেন সাহিত্যিক ও ডাক্তার। তার রচিত প্রায় 45টা উপন্যাস চলচ্চিত্রায়ন করা হয়েছে বাংলায় এবং হিন্দিতে। তার উল্লেখযোগ্য কিছু বই হল উত্তর ফাল্গুনি, কলঙ্কিনী কঙ্কাবতী, কালো ভ্রমর ইত্যাদি। 1986 সালের 20শে ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত লেখকের কিরিটি চার এই বইটি থেকে। বইটি সংগ্রহ করার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে বইটি সংগ্রহ করতে পারো। শুনে নাও আমাদের আজকের গল্প, নিহার রঞ্জন গুপ্ত রচিত রাতের আতঙ্ক।
পৌষের প্রথম কলকাতা শহরের শীতটা সবেমাত্র জমাট বেঁধে উঠেছে। কিরিটির বাড়িতে চায়ের আড্ডায় সুব্রত সেদিন সকালে সংবাদপত্রটার উপর চোখ বোলাচ্ছিল। হঠাৎ একটা খবর নজরে পড়ল তার।
প্রসিদ্ধ গালা ব্যবসায়ী মানবেন্দ্র রায় নিখোঁজ।
জ্বলন্ত সিগারেটের অগ্রভাগ অ্যাশট্রেতে ঠুকছিল কিরিটি।
কে সুব্রত, উড়ন্ত শকুনে কি ভাগাড়ের সন্ধান পেল নাকি?
শুনুন ডিটেকটিভ মশাই, কাগজে আজ একটা বেশ ইন্টারেস্টিং খবর বেরিয়েছে।
বটে, শুনে।
প্রসিদ্ধ গালা ব্যবসায়ী বাঁকুড়া নিবাসী রায়বাহাদুর মানবেন্দ্র রায় গত শনিবার রাত্রে অত্যন্ত রহস্যজনকভাবে তাঁহার শয়নঘর হইতে সহসা অদৃশ্য হইয়াছেন। পরদিন প্রত্যুষে তাহার পুরাতন ভৃত্য তাহার তত্ত্বাবধানে গিয়া বাহির হইতে তাহার শয়নঘর বন্ধ দেখিয়া প্রথমে ফিরিয়া যায়। পরে ক্রমে বেলা বৃদ্ধির দিকে গেলেও মানবেন্দ্রবাবু যখন শয়নঘরের বাহিরে আসিলেন না, তখন সন্দেহ হওয়ায় বাড়ির লোকেরা দরজা ভাঙিয়ে ঘরে প্রবেশ করিয়া দেখে শয়নঘর শূন্য, আর মানবেন্দ্রবাবু সে ঘরে নাই। বিধ্বস্ত শয্যার উপর তাহার গতরাত্রের পরিধানের ধুতিখানা রক্তাক্ত অবস্থায় পড়িয়া আছে। পুলিশে সংবাদ দেওয়া হয়, তারপর আজ পর্যন্ত মানবেন্দ্রবাবুর কোনো সংবাদ পাওয়া যায় নাই। আজ তো মানুষটা এইভাবে উধাও হয়ে গেল।
একটা জিনিস খুব অদ্ভুত লাগছে আমার।
কোনটা?
খুনেরা খুন করল, মৃতদেহ সরালো, সবই ঠিক আছে, কিন্তু পরনের রক্তাক্ত ধুতিটা তারা ফেলে গেল কেন? মানে অপরাধতত্ত্বের কোন পর্যায়ে এটা পড়ে সুব্রত?
কোনো পর্যায়েই পড়ে না, কারণ প্রমাণ লোপ করার একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা তো আততায়ীর থাকে। কিন্তু খুন করে মৃতদেহ নিয়ে যাবে আর তার কাপড়টা খুলে রেখে যাবে, এমন আহাম্মক অপরাধী।
সুব্রতর কথা শেষ হতে না হতেই জঙ্গলি এসে জানালো বাঁকুড়া থেকে এক বাবু এসেছেন দেখা করতে। কিরিটি তৎক্ষণাৎ জঙ্গলিকে তাকে উপরে নিয়ে আসার জন্য আদেশ দিল। কিছুক্ষণ পরেই জঙ্গলির পিছু পিছু একজন ভদ্রলোক ঘরে এলেন।
নমস্কার, আমার নাম সুবিনয় সেন চৌধুরী। আমি বাঁকুড়ার গালা ব্যবসায়ী রায় বাহাদুর মানবেন্দ্র রায়ের এস্টেটের ম্যানেজার।
বোধহয় রায়বাহাদুরের অদৃশ্য হওয়ার ব্যাপারে আমার সাহায্যের জন্য এসেছেন। এইমাত্র আমার বন্ধু খবরের কাগজে রায়বাহাদুরের অদৃশ্য হওয়ার খবরটাই আমাকে পড়ে শোনাচ্ছিল।
আগে হ্যাঁ, মেজকর্তা দীপেন্দ্রবাবুই আপনার কাছে আমায় পাঠিয়েছেন।
কিন্তু দেখুন সেনচৌধুরী মশাই, এখন কিছু কেস নিয়ে বাজেভাবে জড়িয়ে আছি।
আপনি আমার সন্তান তুল্য মিস্টার রায়, আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। অনেকখানি আশা নিয়েই সে বাঁকুড়া থেকে এত দূর ছুটে এসেছি। বড়বাবু মানুষের দেহে ছিলেন দেবতা, অমন দয়া মায়া স্নেহ গরিব অভাগাকে অমন আপন করে নিতে আমি জীবনে আর কাউকে দেখিনি। তাঁর এমন পরিণতি আমি সইতে পারছি না।
আচ্ছা বেশ, আমি একবার যাব, কিন্তু তার আগে এই ঘটনা সম্পর্কে যতটুকু জানেন সেটা বললে ভালো হয়।
বড়বাবু যেদিন অদৃশ্য হন তার সাত দিন আগে আমি ছুটি নিয়ে দেশে মানে গঙ্গাজল ঘাটিতে গেছিলাম, কাজেই ঘটনার সময় আমি ওখানে উপস্থিত ছিলাম না। হঠাৎ দুঃসংবাদ পেয়ে আমি ছুটে এলাম। মানবেন্দ্রবাবুরা চার ভাই, উনি বড়, মেজর দীপেন্দ্রবাবু যার কথায় আপনার কাছে আমার আশা, তৃতীয় সৌরীন্দ্র, ছোট লোকেন্দ্রবাবু। দীপেন্দ্রবাবু ও সৌরীন্দ্রবাবুর ধারণা যে রায়বাহাদুরকে কেউ খুন করে তার মৃতদেহ চালান করে দিয়েছে, কিন্তু লোকেন্দ্রবাবু কিছুতেই সে কথা মানতে চান না।
পুলিশেও তো খবর দেওয়া হয়েছিল, তাদের ওপিনিয়ন কি?
পুলিশের মতে এ পরিষ্কার মার্ডার কেস, কারণ সেই রক্তমাখা কাপড় যে মানবেন্দ্রবাবু পরেছিলেন সে রাতে সেটা প্রমাণ হয়েছে, কিন্তু মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে।
কিন্তু ভিতর থেকে তো দরজাটা বন্ধ ছিল।
না গেলে ব্যাপারটা ঠিক বোঝা যাবে না সুব্রত।
সেই রাতেই হাওড়া থেকে পুরুলিয়া প্যাসেঞ্জারে কিরিটি, রাজু ও সুব্রত সুবিনয় বাবুর সঙ্গে রওনা হল। একটা ছোট সেকেন্ড ক্লাস কামরার রিজার্ভ করা তিনটে সিটে চলেছে ওরা। কামরায় ওদের সঙ্গে একজন পাঞ্জাবি ভদ্রলোক আছেন। ট্রেন ছাড়ার পরেই পাঞ্জাবি ভদ্রলোক একটা দামি কম্বল মুড়ি দিয়ে শুয়ে নাক ডাকতে শুরু করেছেন। কিরিটির পরনে একটা ধূসর রঙের ট্রাউজার আর গায়ে একটা কালো সার্জের কাশ্মীরি লংকোট, তবে কলারটা উল্টিয়ে কান ঢাকা দিয়েছে। সুব্রত এবং রাজু একটা করে ভারী কম্বলে পা ঢাকা দিয়েছে। শীতের কনকনে হাওয়া গাড়ির খোলা জানলা দিয়ে এসে নাকে চোখে মুখে যেন সূঁচ ফোটায়। রাত্রি যেন চোখ বুঝে ঘুমোচ্ছে, মুখের ওপর কুয়াশার ধূসর অবগুণ্ঠন টেনে দিগন্তের সীমাহীন মৃত্যুর হিম স্পর্শ বিস্তার করে। গাড়ির গতিবেগের সঙ্গে পিছিয়ে পড়া দুপ্রান্তের গাছগুলোর অস্পষ্ট ছায়া চোখের দৃষ্টিতে যেন তেমন ধরা যায় না। ট্রেনটা যখন বাঁকুড়া স্টেশনে এসে দাঁড়াল রাত তখনও শেষ হয়নি। বিলীয়মান আধারের শেষটুকু ধূসর ছায়ার মতোই প্রকৃতির প্রান্ত ঘেঁষে যাই যাই করছে।
চলুন, স্টেশনের বাইরে এস্টেটের গাড়ি থাকবার কথা। এই কুলি, এই মালগুলো তুলে নাও।
কুলির মাথায় মালপত্র চাপিয়ে ওরা চারজন ওভার ব্রিজের দিকে অগ্রসর হল। যে লাল রাস্তাটা কলেজকে বাঁয়ে ফেলে ছাতনার দিকে চলে গেছে, একটু এগিয়ে গিয়ে তারই একপাশে রায়েদের প্রকাণ্ড প্রাসাদ তুল্য বাড়ি। মস্ত বড় লোহার ফটক, ফটকের একপাশে কালো পাথরের গায়ে সোনালি রং দিয়ে লেখা মণিমঞ্জিল। ফটক পেরিয়ে কাঁকড় বিছানো রাস্তা, রাস্তার দুধারে পাম ট্রি, পাতাবাহারের বিচিত্র রঙিন পত্রশোভা ও নানা জাতীয় মরশুমি ফুলের অপূর্ব সমাবেশ। রাস্তার শেষে চওড়া শ্বেত পাথরের সিঁড়ি, তারও দুপাশে ফুলের টবে মরশুমি ফুলের সমারোহ। সিঁড়ি দিয়ে উঠেই সামনে একটা ঘোরানো বারান্দা, দামি কিছু বেতের চেয়ার এবং টেবিল দিয়ে বারান্দা সাজানো। সামনেই বৈঠকখানা, সেই ঘরটাও দামি আসবাবপত্র এবং অতি আধুনিক রুচিতে সাজানো। দীপেন্দ্র এবং সৌরীন্দ্রবাবু তখন সেই ঘরেই বসেছিলেন। সুবিনয়বাবুর পিছু পিছু ওরা এসে ঘরে ঢুকল। সুবিনয়বাবুই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।
মিস্টার রায়, আপনি আমাদের অনুরোধে এখানে এসেছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমরা তো একদিন একরকম মরেই আছি, কিন্তু সেসব কথা না হয় পরে বলব। সারা রাত ট্রেনে কাটিয়ে আপনাদের যথেষ্ট পরিশ্রম হয়েছে, আজকের দিনটা তাই আপনারা বিশ্রাম করুন, কাল সব কথা হবে। এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন, বিনিময়ে আপনি যা চান পাবেন।
আহা দীপেন্দ্রবাবু, তার জন্য আপনি ব্যস্ত হবেন না, তদন্ত আগে শুরু তো করি।
বাড়িটা তিনতলা, দামি শ্বেত পাথর এবং মোজাইকে বাড়িটার শোভা বাড়িয়ে তোলা হয়েছে। আধুনিক রুচিসম্মতভাবে বাড়ির প্রত্যেকটা ঘরই দামি আসবাবপত্রে অতি সুন্দর এবং সুষ্ঠুভাবে সাজানো গোছানো। নিচের তলায় মোট পাঁচটা ঘর, একটা বৈঠকখানা, একটা অফিস ঘর হিসেবে ব্যবহার করা হয়, অন্যান্য তিনটের মধ্যে একটা ভৃত্য, গোমস্তা এবং কর্মচারীরা থাকে, একটা গুদাম ঘর, আর একটা বেশিরভাগ সময়েই তালা বন্ধ থাকে, বিশেষ প্রয়োজন হলে তবে ব্যবহার করা হয়। দোতলায় পাঁচটা ঘর, সেই ঘরগুলোর কোলে টানা বারান্দা এবং ছোট একটা খোলা ছাদ। তিনতলায় মাত্র একটা ঘর। বাড়ির ভেতরের দিকে সিঁড়ি ছাড়াও পিছন দিকে একটা লোহার সিঁড়ি তেতলা পর্যন্ত উঠে গেছে। বাড়ির দুপাশে সুবিস্তীর্ণ কেয়ারি করা ফুলের বাগান, পিছন দিকে খোলা মাঠ। মাঠের শক্ত কাঁকড় মাটির বুকে ঘাসের চিহ্ন অল্পই চোখে পড়ে। মাঝে মাঝে চোখে পড়ে দু একটা বাবলার গাছ, তাতে প্রচুর লাল এবং হলুদ রঙের ফুল ফুটে নিঃসঙ্গ প্রান্তরের রিক্ততা যেন কিছুটা পূর্ণ করেছে। দূরে নীল আকাশের কোল ছুঁয়ে কালো মেঘের মতো পাহাড়ের অস্পষ্ট ইঙ্গিত। বাড়ির সামনে দিয়ে পায়ে চলার লাল রাস্তাটা চলে গেছে ছাতনা ছাড়িয়ে শুশুনিয়া পাহাড়ের দিকে। বাড়ির লোকজনের মধ্যে এক বৃদ্ধা পিসি এবং এখন এই তিন ভাই, দীপেন্দ্র, সৌরীন্দ্র এবং লোকেন্দ্র। এছাড়া বাড়িতে মহিলা আর কেউ নেই, কারণ তিন ভাই অবিবাহিত। বাড়িতে চাকর তিনজন, দুজন স্থানীয় আর একজন বহু পুরনো চাকর, নাম অম্বিকা। মানবেন্দ্রবাবুর বয়স যখন মাত্র ১১ বছর তখন অম্বিকা এই বাড়িতে আসে, এখনো এখানেই আছে। বেলা প্রায় পড়ে এল, দিনান্তের শেষ আলোটুকু তখনও আকাশের গায়ে মধুর স্বপ্নের মতোই জড়িয়ে আছে। নিচের একটা ঘরে কিরিটিদের থাকার ব্যবস্থা হয়েছে। সেই ঘরেই একটা গোল টেবিলের চারপাশে বেতের চেয়ারে বসে চা পান করতে করতে আলোচনা চলছিল কিরিটি, সুব্রত, রাজু, দীপেন্দ্র এবং সৌরীন্দ্রর মধ্যে।
দাদা আমাদের মধ্যে যে কতখানি জুড়েছিল তা মুখে বলে আপনাকে বোঝাতে পারব না মিস্টার রায়। মা যখন মারা যায় দাদার তখন বয়স ৭, আমার ৩, সৌরীনের ১.৫ ও লোকেনের মাত্র ৭ মাস। ছোটবেলায় মাকে হারিয়ে আমরা বাবার কাছ থেকেই সব আদর আবদার পেয়ে এসেছি। তারপর বাবা যখন মারা গেল দাদার বয়স তখন মাত্র ১৮ বছর। বাবার মস্ত বড় গালার কারবারের সমস্ত দায়িত্ব এসে দাদার ঘাড়েই পড়ল। ছোট তিন ভাইকে দাদা বুকের মাঝে টেনে নিল। লোকেন আমাদের তিনজনের মধ্যে চিরদিনই একটু বেশি আদুরে ও খেয়ালি, কথায় কথায় অভিমানী হয়ে যেত। আমাদের মানুষ করতে গিয়ে দাদার আর বিয়েটাই করা হল না। বাবা উইলে তাঁর গালার ব্যবসা দাদার নামে লিখে দিয়ে যান। উইলে এও লেখা ছিল দাদা ইচ্ছে মতো সে সম্পত্তি যাকে খুশি দান করতে পারবে ভবিষ্যতে। তাছাড়া বাবার অন্যান্য সম্পত্তি ও ব্যাংকের নগদ টাকা কুড়িও আমাদের তিন ভাইকে সমানভাবে ভাগ করে দিয়ে যান। এতে দাদার কোনো অংশ নেই, তবে আমরা যতদিন না সাবালক হই দাদাই আমাদের ট্রাস্টি হিসেবে থাকবে। দাদার সততা, কার্যক্ষমতা ও অন্যান্য গুণের কারণেই হয়তো বাবা এত বড় ব্যবসাটা দাদার নামে লিখে দিয়ে গেছিল। এ নিয়ে অবশ্যই আমাদের তিন ভাইয়ের মধ্যে কারোরই কোনো আক্ষেপ বা দুঃখ ছিল না, দাদাই সবচেয়ে যোগ্য ও উপযুক্ত ছিল।
হারাধন এসে ঘরে আলো জ্বালিয়ে দিয়ে গেল। বাইরে শীতের সন্ধে ইতিমধ্যেই কুয়াশা এবং ধোঁয়ায় অস্পষ্ট হয়ে উঠেছে।
ইদানিং বছর চারেক ধরে আর কি ব্লাড প্রেশারে ভুগে ভুগে দাদার মেজাজটা কেমন যেন একটু খিটখিটে হয়ে যাচ্ছিল, শরীরটা ভেঙে যাচ্ছিল দিন দিন। একটার বেশি দুটো কথা বলতে গেলেই চট করে রেগে উঠত। তার উপর লোকানের উশৃঙ্খলতা, সেটাও যেন দিন দিন বাড়তে লাগল। মাঝে মাঝে সে যেন কোথায় চলে যেত, দশ বারো দিন বাদে আবার হঠাৎ একদিন ফিরে আসত। প্রায় সে দাদার কাছ থেকে পঞ্চাশ একশো করে টাকা চেয়ে নিত। আমাদের তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট বলে চিরদিনই দাদা ওকে একটু বেশি স্নেহ করত। আমরা লোকেনকে এত কাঁচা টাকা দেওয়ার বিরোধিতা করলে কিছু বলত না, একটু হেসে কথাটা চাপা দিয়ে দিত।
আপনার দাদা কবে নিখোঁজ হন, সেই রাতে সব কথা আমাকে খুলে বলুন।
হ্যাঁ বলছি, দাদা অদৃশ্য হয় চব্বিশে অগ্রহায়ণ রাত্রে। লোকেন দাদা নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক আগেই বাঁকুড়া ছেড়ে কোথায় যেন চলে গিয়েছিল।
লোকেন্দ্রবাবু কি এখন এখানে নেই?
না না, আছে। দাদার অন্তর্ধানের দিন দুই পরে সে বাড়ি ফেরে, তারপর আর কোথাও যায়নি, এখানেই আছে।
কই, তাঁর সঙ্গে তো দেখা হল না।
ওর কথা বাদ দিন, দিনরাত কোথায় যেন টোটো করে ঘুরে বেড়ায়, এখন দাদা নেই আরও সুবিধা হয়েছে ওনার।
হ্যাঁ, তারপর যা বলছিলেন বলুন।
হ্যাঁ, তো যা বলছিলাম, সেদিন বেলা এগারোটার সময় দাদা অফিস থেকে বাড়ি আসে। বাড়িতে অ্যাটর্নি অপেক্ষা করছিলেন। প্রায় বেলা একটা দেড়টা পর্যন্ত দাদার সঙ্গে দাদার ঘরে বসেই অ্যাটর্নি কী সব আলাপ আলোচনা করেন, তারপর উনি চলে যান। এরপর দাদা স্নান খাওয়া করে নেয়। অম্বিকাই দাদার খবরদারি করত। দুপুরে খাওয়া দাওয়ার পর তামাক নিয়ে সে যখন দাদার ঘরে ঢুকতে যাবে, দেখল দাদার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ভিতর থেকে তখন প্রবল তর্কের আওয়াজ শোনা যাচ্ছিল। অম্বিকা তামাক না দিয়েই ফিরে আসে।
ওর সঙ্গে হঠাৎকার তর্কাতর্কি হচ্ছিল?
দেখুন কিরিটিবাবু, তা তো ঠিক জানি না, অম্বিকাও সে কথা বলতে পারেনি, বোধহয় কোনো কর্মচারীর সঙ্গেই হবে। তারপর অম্বিকা রাতে খাওয়া দাওয়ার পর দাদাকে তামাক দিয়ে আসে। আমি ও সৌরিন তারপর যে যার ঘরে শুতে যাই। পরের দিন সকালে ঘুম ভাঙল অম্বিকার চিৎকারে। দাদার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, অনেক ডাকাডাকিতেও দাদা খুলছে না, তাই সে চিৎকার করছে। তারপর লোকজন নিয়ে দরজা ভেঙে দেখি দাদার ঘরে কেউ নেই, ঘর খালি। শুধু তাঁর গতরাত্রের পরনের ধুতিটা রক্তাক্ত অবস্থায় বিছানায় এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিছানার চাদরও রক্তের দাগ ছিল দু এক জায়গায়। ঘরের আসবাবপত্র চারিদিকে ছড়ানো। পুলিশ এলো কিন্তু সব খোঁজাখুঁজি সার হল, দাদাকে আর পাওয়া গেল না।
আপনার ধারণা মানবেন্দ্রবাবু তাহলে মারাই গেছেন, তাই তো?
আছাড়া আর কি হতে পারে বলুন কিরিটিবাবু, রক্তের দাগ দেখে তো মনে হয় নিশ্চয় কেউ খুন করে রাতারাতের মৃতদেহ ছড়িয়ে ফেলেছে।
পরদিন সকালে কিরিটি রাজু, সুব্রত, সৌরীন্দ্র এবং দীপেন্দ্রবাবুকে নিয়ে সমস্ত বাড়িটা ভালো করে দেখতে দেখতে রায়বাহাদুর যে ঘরে শুতেন সেই ঘরে এসে ঢুকল। প্রকাণ্ড বড় ঘর। ঘরের মেঝে দামি কার্পেট পাতা, দামি সব আসবাবপত্রে ঘরটা বেশ সাজানো। ঘরের কোণে আলনায় দুখানা ধুতি এবং গোটা তিন ডোরাকাটা পাজামা ঝুলছে। বাইরে বাগানের দিকে ঘর সংলগ্ন একটা ছোট্ট বারান্দা। ঘরে ঢোকার দুটো দরজা, একটা বাইরে থেকে আর একটা পাশের ঘর থেকে, সেটা এই ঘর থেকে খিল তোলা। খিল খুলে কিরিটি দরজাটা খুলে ফেলল।
এই ঘরটা কার দীপেন্দ্রবাবু?
লোকেনের।
রায়বাহাদুরের ঘরে পালঙ্কের ধারে একটা টিপয়ের ওপর একটা ওষুধের শিশি আর একটা মেজার গ্লাস ছিল। কিরিটি এগিয়ে এসে ওষুধের শিশিটা তুলে নিল। শিশিটার গায়ে লেখা আছে মিল্ক অফ ম্যাগনেশিয়া।
আচ্ছা, রায়বাহাদুরের কি হজমের গোলমাল ছিল?
হ্যাঁ, রোজ রাত্রে ঘুমানোর আগে দাদা ওই হজমের ওষুধটা খেত, ওষুধ না খেলে ওর ঘুমই হতো না।
কিরিটি ওষুধের শিশিটা জামার পকেটে রেখে দিল। টিপয়টার উপর একটা মোটা খাতা ছিল, সেটা তুলে নিয়ে দেখল সেটা ব্যবসা সংক্রান্ত হিসাবপত্রের খাতা। কিরিটি অন্যমনস্কভাবে খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে একটা খোলা চিঠির খাম দেখে সেটার উপর ঝুঁকে পড়ল। দীপেন্দ্রবাবু এবং সৌরীন্দ্রবাবু তখন ঘরের দেওয়ালে টাঙানো বড় বড় এনলার্জ পেন্টিংগুলো সম্পর্কে সুব্রত এবং রাজুর সঙ্গে কথাবার্তায় মশগুল। কিরিটি দেখল খামের মধ্যে একটা চিঠি রয়েছে, বিনা দ্বিধায় সে চিঠিটাও পকেটে রেখে দিল। সেদিন বিকেলের দিকে কিরিটি গভীর মনোযোগ দিয়ে পুরু কাগজের উপর হাতে আঁকা একটা নকশা দেখছিল। সুব্রত এখানকার কলেজ বন্ধু এবং প্রফেসরদের সঙ্গে দেখা করতে গেছে, দীপেন্দ্রবাবু কারখানায় গেছেন, রাজু বাইরের বাগানে বেরিয়ে এসে ঘরে ঢুকল।
আরে ওটা কি কিরিটি?
মনি মঞ্জিলের দোতলার নকশা, বুঝতে পারছো কিছু? এই নকশাটা যদি একটু মাইনিউটলি অবজার্ভ করো তাহলেই দেখতে পাবে রায়বাহাদুরের মৃত্যু রহস্যের দশ আনার সমাধান এর মধ্যেই রয়েছে।
আচ্ছা তোমার কি মনে হয় রায়বাহাদুর সত্যি সত্যিই মারা গেছেন?
হ্যাঁ তা একটু হয় বই কি। আমি কি ভাবছি জানো রাজু, আমি কালই চলে যাব। যতদূর বুঝছি ব্যাপারটা বেশ নোংরা।
চলে গেলে তো লোকে বলবে কিরিটি রায়ের পরাজয় হল।
ব্যাপারটা এত সহজ, এটা বুঝতে কিরিটি রায়ের সেরকম প্রয়োজনই নেই, যে কারোর পক্ষে সম্ভব। আসুন লোকেন্দ্রবাবু, দরজা খোলাই আছে।
ভেজানো দরজা ঠেলে লোকেন্দ্রবাবু ঘরে ঢুকল। কিরিটি হাত তুলে লোকেন্দ্রবাবুকে নমস্কার জানালে। লোকেন্দ্রবাবু প্রতি নমস্কার জানাল। দিনান্তের ম্রিয়মান আলোয় কিরিটি লোকেন্দ্রবাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। লম্বা, রোগাটে, রুক্ষ চেহারা, গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, ঠিক কাঁচা সোনার মতো, টানা টানা দু চোখ, সে চোখের কোলে কালি পড়েছে। পরনে সাধারণ একখানা খদ্দরের ধুতি, গায়ে একটা বাদামি রঙের ঢিলে হাতা মলিন পাঞ্জাবি, মাথায় লম্বা লম্বা চুলগুলো তেলের অভাবে রুক্ষ এবং অভিন্নস্ত। চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে ধারালো বুদ্ধির আভাস পাওয়া যাচ্ছে।
দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার চিঠি পেয়েছিলেন নিশ্চয়ই?
হ্যাঁ পেয়েছি।
আপনি শুনেছেন বোধহয় আপনার দাদার অদৃশ্য হওয়ার রহস্যের তদন্ত করতেই আমার আগমন। আপনার নাকি ধারণা রায়বাহাদুর মারা যাননি, কেন বলুন তো?
দেখুন, আমার এই ধারণার কোনো ভিত্তি নেই, তবু কেমন যেন মনে হয় দাদা হয়তো বেঁচে থাকলেও থাকতে পারে।
অর্থাৎ আপনার মনে হয় আপনার দাদা খুন হননি, কেউ তাকে গুম করে দেখেছে আর তারপর পরে খুন করলেও করতে পারে। কিন্তু দেখুন লোকেন্দ্রবাবু, সোজাসুজিই বলি, এখানে এসে সব দেখে শুনে আমার কিন্তু বরং উল্টোটাই মনে হয়েছে। আপনার দাদা হয়তো আর বেঁচে নেই।
না,
ভেঙে পড়বেন না, এটা আপনার মতো আমারও একটা ধারণা মাত্র, মিথ্যে হলে আমি নিজেই সব থেকে বেশি খুশি হব। আমি এখন আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আশা করি খোলাখুলি সেগুলোর জবাব আপনি দেবেন। আচ্ছা মানবেন্দ্রবাবু যে রাতে অদৃশ্য হন সেই রাতে আপনি কোথায় ছিলেন?
কেন, এই বাড়িতেই।
সারা রাত ছিলেন, ভোর পর্যন্ত?
না, গভীর রাতে একবার বেরিয়েছিলাম।
কোথায় গিয়েছিলেন অত রাতে?
ক্ষমা করবেন, এর উত্তর আমি দিতে পারবো না।
আচ্ছা বেশ, তাহলে এটুকু অন্তত বলুন যে সেই রাতে কতক্ষণ পর্যন্ত জেগেছিলেন।
রাত ১২টা পর্যন্ত বোধ হয়।
রাত ১১টা থেকে ১২টার মধ্যে বারান্দায় কারো পায়ের শব্দ পেয়েছিলেন?
না।
আচ্ছা সেদিন দুপুরে আপনি কোথায় ছিলেন?
আমি সেটাও বলতে পারবো না।
আমি কিন্তু খবর পেয়েছি, বেলা দুটো থেকে তিনটের মধ্যে মানবেন্দ্রবাবুর সঙ্গে আপনার দেখা হয়েছিল।
মিথ্যা কথা?
হুম, তাহলে হয়তো আমারই শোনার ভুল। আচ্ছা, আপনি যেতে পারেন।
আমি আপনাকে একটা কথা বলে যাই, নিজের বুদ্ধির উপর ওভার কনফিডেন্স রেখে গা ঢিলে দেবেন না, কেমন? নমস্কার।
লোকেন্দ্রবাবু ঘর থেকে বেরিয়ে গেল। কিরিটি তীব্র চোখে তার দিকে তাকিয়ে রইল। শীতের কুয়াশামলিন রাত, একটা ঘরে পাশাপাশি তিনটে বিছানায় কিরিটি, সুব্রত এবং রাজু শুয়ে আছে। সুব্রত এবং রাজু গভীর নিদ্রায় আচ্ছন্ন, কিন্তু কিরিটির চোখে ঘুম নেই। চিন্তার মাকড়সা জাল বুনে চলেছে। হঠাৎ একটা অস্পষ্ট শব্দ পাওয়া গেল। কিরিটির কান সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠল। ঘরের অস্পষ্ট আলো আঁধারির দিকে তাকিয়ে কিরিটির চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। একটা ছায়ামূর্তি নিঃশব্দে ঘরে এসে ঢুকল। অতি সন্তর্পণে পা টিপে টিপে ক্রমেই সে এগিয়ে আসছে। ঘরের কোণে যে শেলফটা আছে, ছায়ামূর্তি সেদিকেই এগোচ্ছে। নিঃশব্দে কিরিটি উদ্গ্রীব হয়ে বালিশের তলায় হাত দিয়ে তার পিস্তলটা টেনে নেয়। ছায়ামূর্তি সবে মাত্র শেলফের উপর থেকে কি একটা হাতে তুলেছে, কিরিটির কণ্ঠস্বরে তার হাত কেঁপে উঠল এবং কি যেন তার হাত থেকে মেঝেয়ে পড়ে গেল। মুহূর্তে কিরিটি ছুটে যায় ছায়ামূর্তিটির দিকে বিদ্যুৎ বেগে। ছায়ামূর্তি সরে যায়, সঙ্গে সঙ্গে একটা ভীষণ গুলির শব্দ আর পিস্তলের নল থেকে এক ঝলক আগুন রাতের নিস্তব্ধতা ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। পর মুহূর্তেই দেওয়ালে টাঙানো একটা ছবির ভাঙা কাঁচের শব্দ যেন গায়ে হাত বোলানোর মতো আহত কানে সুধা বৃষ্টি করে। গুলির শব্দে সুব্রত এবং রাজু জেগে উঠেছে।
ভয় নেই সুব্রত, বেঁচে আছে এখনো।
পাশের ঘর থেকে লোকেন্দ্রবাবু খিল খুলে উদ্ভ্রান্তের মতো টর্চ হাতে ছুটে আসে।
এ কি ব্যাপার কিরিটিবাবু?
সশস্ত্র চোর, তবে আরেকটা খুন করার সাহস এবার তার ছিল না, এইটুকু বলতে পারি।
লোকেন্দ্রবাবুর হাত থেকে টর্চটা কেড়ে নিয়ে কিরিটি ওপরে দেওয়ালের দিকে আলো নিক্ষেপ করে দেখল, একটা বড় বাঁধানো ছবি পিস্তলের গুলিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তারই ভাঙা কাচে ঘরের মেঝে পরিপূর্ণ।
বাবার ছোটবেলাকার ছবি।
সত্যি বড্ড ক্ষতি হয়ে গেল লোকেন্দ্রবাবু। এ ছবি বোধহয় আপনাদের ঘরে আর নেই, তাই না?
না, আর নেই।
এই হইচইকে কেন্দ্র করে সে রাত্রে একটা আলোচনা সভা বসল। পুলিশে অন্তত একটা ডায়েরি করিয়ে নি, কি বলেন কিরিটিবাবু?
হুম, নিশ্চয় ডায়েরি করাতে হয়, করে আসুন, ক্ষতি নেই। তবে আমার এইটুকুই অনুরোধ, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে যত হইচই কম করবেন ততই মঙ্গল, আমার কাজে সুবিধা তত বেশি হবে।
এই ঘটনার পর থেকে রায়বাড়িতে রাতের দিকে একটা ত্রস্ত ভাব দেখা গেল সকলের মধ্যে, বিশেষ করে চাকর বাকরদের মধ্যে তো দেখাই যেতে লাগলো সেটা।
ডিটেকটিভের সঙ্গে এবার একটা ওঝাও ডেকে আনো রাজু, এরা দেখছি এবার মাথাটাই খারাপ করে দেবে। বাকি আছে এখন আর মাত্র দুজন, এক এদের পিসিমা, দুই শ্রীমান অম্বিকাচরণ।
আচ্ছা, লোকেন্দ্রবাবুকে তোমার কেমন বলে মনে হয়? হুম, কিরিটি, আমার কিন্তু মনে হয় একেবারে গভীর জলের মাছ।
ইটস টু আর্লি টু জাজ।
দীপেন্দ্রবাবুকে অনুরোধ করতে তিনি গিয়ে পিসিমাকে ডেকে আনলেন। বয়স প্রায় ষাটের ওপর, মাথার বেশিরভাগ চুলই সাদা, পরনে সাদা থান।
পিসিমা, আমার প্রণাম নেবেন। দীপেন্দ্রবাবুর মুখেই হয়তো সবটা শুনেছেন, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই।
এমন সময় এক ভৃত্য এসে জানাল একজন বাবু দীপেন্দ্রবাবুকে ডাকছেন, জরুরি তলব। দীপেন্দ্রবাবু চলে গেলেন।
আচ্ছা পিসিমা, রায়বাহাদুর কি রাতে পাজামা পরে শুতেন নাকি ধুতি পরে?
পাজামা পরে শুত, রাতে শোয়ার আগে ধুতি ছেড়ে ফেলতো বাবা।
আচ্ছা বেশ, সেই রাতে কোনো গোলমাল বা পায়ের শব্দ শুনেছিলেন?
হ্যাঁ, তা রাত তখন একটা হবে, রাতে প্রায়ই আমার ভালো ঘুম হয় না, তাই অনেক রাত পর্যন্ত জেগে রোজ রামায়ণ পড়ি। সে রাতেও রামায়ণ পড়ছিল, এমন সময় মনে হলো বাগানের মধ্যে ঝুপ করে কি যেন একটা ভারী জিনিস পড়ল, তো ঘরের জানলা দিয়ে উঁকি মেরে দেখলুম, কিন্তু অন্ধকারে কিছু ঠাহর করতে পারলুম না, ভাবলুম বেড়াল টেড়াল কিছু হবে।
আচ্ছা, ওই শব্দ শোনার কতক্ষণ আগে লোকেন্দ্রবাবু আপনার কাছে জল চাইতে এসেছিলেন?
তা ঘন্টা দেড়েক আগে বোধ হয়।
টিরিটি আর কোনো প্রশ্ন না করে নিচে নেমে এল। পরদিন বিকেলের দিকে কিরিটি ভৃত্যদের মহলে গিয়ে হাজির হল। অম্বিকা তখন ঘরে একাই ছিল। অম্বিকাকেই বরাবর রায়বাহাদুরের তত্ত্বাবধান করতে হতো। রায়বাহাদুরের অদৃশ্য হওয়ার পর থেকে কাজের চাপ কমে যাওয়ায় অম্বিকা এখন বেশিরভাগ সময় তার নিজের ঘরে বসেই কাটায়। সামান্য দু চারটে কথাবার্তাতেই কিরিটি অম্বিকার সঙ্গে বেশ ভাব জমিয়ে নিল।
তুমি তো তোমার বড়বাবুকে অনেকদিন থেকেই দেখে আসছো, কেমন লোক ছিলেন তিনি?
আমার মানুষ হয় না বাবু, বড় কর্তা মানুষের দেহের দেবতা ছিলেন, অত দয়া অমন মায়া আমি কারোর মধ্যে দেখিনি বাবু।
আচ্ছা, উনি যে রাতে অদৃশ্য হয়ে যান সেদিন দুপুরে যখন তাকে তুমি তামাক দিতে যাও, তুমি তো শুনেছিলে উনি কারোর সঙ্গে দরজা বন্ধ করে চেঁচামেচি করে তর্ক করছেন, কার সঙ্গে অমন চেঁচামেচি করছিলেন বলতে পারো?
গলার আওয়াজ শুনে যতদূর মনে হয় ছোটবাবু।
তাই নাকি? আচ্ছা এবার বলো, সেই রাতে ওর খাওয়ার পর যখন তামাক দিতে গেলে তখন বাবুর পরনে ধুতি ছিল নাকি পাজামা? ঠিক করে ভেবে বলবে কিন্তু।
আগে ঠিক করে আর কি বলবো, আমি যাওয়ার পর বাবু ধুতি ছেড়ে পাজামা চেয়েই তো পরলেন। বিকেলের দিকে যখন কর্তাবাবুর জল খাওয়ার নিয়ে তার ঘরে যাই, তখনও তার ঘরে তক্কাতক্কি হচ্ছিল, দরজা ভেজানো ছিল, তবে আমি বুঝতে পেরেছিলাম কার সঙ্গে অত চেঁচামেচি করছেন।
তিনি তো তোমাদের মেজবাবু। আচ্ছা, তোমার বড়বাবু অদৃশ্য হওয়ার দিন দুই আগে থেকেই ছোটবাবু বাঁকুড়ায় ছিলেন, তাই না?
না, সেদিন সকালের গাড়িতে আসেন, তারপর রাতে কখন যে বাড়ি ছেড়ে চলে যান টেরই পাইনি। যখন বড় কর্তার ব্যাপার নিয়ে খুব গোলমাল চলছে তখন ছোটবাবু ফিরে এলেন, কাপড় জামা চুল ধুলো কাদায় ভরা, চোখ দুটো লাল।
তোমার বড়বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে ছোটবাবু তখন কি বললেন?
বললেন কোথায় আর যাবে, পুলিশে খবর দিলেই পাওয়া যাবে, খন মারা তো আর যায়নি।
আচ্ছা, তোমার ছোটবাবুর সঙ্গে বড়বাবুর কি নিয়ে তর্ক হচ্ছিল, শুনেছিলে কিছু?
ও বড় কর্তার সঙ্গে ছোটবাবুর প্রায় খিটিমিটি বাঁধত, সেদিনও সেই রকমই হচ্ছিল, তবে মাঝে মাঝে দু একবার ছোট কর্তাকে উইল উইল বলতে শুনেছিলাম।
বড়বাবু তার কোন ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতেন?
ছোটবাবুকে, আর ছোটবাবু দাদামণি বলতে একেবারে অজ্ঞান।
আচ্ছা, এই যে প্রায় ছোটবাবু দু দশ দিনের জন্য কোথাও চলে যেতেন, তার জন্য বড়বাবু তাকে কিছু বলতেন না?
হ্যাঁ, ধমক ধমক দিতেন, প্রায় বলতেন বিষয়ী হতে।
শুনেছি যখন তখন ছোটবাবু বড়বাবুর কাছ থেকে টাকা নিতেন?
হ্যাঁ বাবু, বড় কর্তা প্রায় বলতেন তোর টাকা তুই নষ্ট করবি, এটা আমার বলার কিছু নেই, কিন্তু আমি মরে গেলে এত বড় ব্যবসাটা তজনজ করে ফেলিস না, বাবার গায়ে রক্ত জল করা ব্যবসা। কিন্তু ছোটবাবু লোকটা খারাপ না, গরিব দুঃখীদের প্রতি মায়া দয়া খুব, বলেন টাকা কড়িতে সকলেরই সমান অধিকার, জমিদার বড় লোকেরা জোর করে গরিবকে বঞ্চিত রেখে অন্যায়ভাবে টাকা কড়ি ভোগ করছে। তবে ছোটবাবু আর সব বিষয়ে তত ভালো নয়।
কিভাবে বুঝলে?
অম্বিকা নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি যেন সে বলতে চায় অথচ বলতে পারছে না।
শোনো অম্বিকা, আমার যতদূর মনে হয় তোমার বড়বাবু এখনো বেঁচেই আছেন। আমি হয়তো তাকে খুঁজে বার করতে পারবো যদি তুমি আমাকে কিছু সাহায্য করো।
কি বলছেন বাবু, আপনাকে আমি সাহায্য করব না। কিন্তু বড় কর্তা কি সত্যি সত্যি বেঁচে আছেন?
হুম, আছেন, আমার কথা বিশ্বাস করো। তবে অন্য কাউকে কিন্তু বলবেন না, কেমন?
এমন সময় বাইরে কার পায়ের চাপা শব্দ পাওয়া গেল। কিরিটি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এল। সন্ধ্যার অন্ধকারে তখন চারিদিক অস্পষ্ট, বারান্দার আলো তখনও জ্বালা হয়নি। কিরিটি পকেট থেকে টর্চটা বের করে চারিদিকে আলো ফেলে দেখল বটে, কিন্তু কাউকেই দেখতে পেল না। ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল কিরিটি।
আচ্ছা অম্বিকা, তোমার বাবুদের বন্দুক আছে?
আগে হ্যাঁ ছিল, কিন্তু ওই বড় কর্তা যেদিন উধাও হন সেদিন পুলিশ এসে বড় বন্দুকটা নিয়ে গেছে।
বড় বন্দুক? তার মানে ছোট কিছু আছে নাকি?
ছিল বই কি, বড় কর্তার পিস্তলও ছিল। টাকা কড়ি নিয়ে কলকাতা যেতে হলে সঙ্গে নিয়ে যেতে দেখেছি। তার ঘরের দেওয়াল আলমারিতেই থাকত। ওর অদৃশ্য হওয়ার পর পুলিশ যখন ঘর তল্লাশি চালাল তখন দোনলা বড় বন্দুকটা পেলেও পিস্তলটা আর পাওয়া গেল না।
বলো কি?
পুলিশ তো খুব হইচই করল, এদিকে দেওয়াল আলমারির চাবি শুধুমাত্র বড় কর্তার কাছেই থাকত।
পুলিশ কি বলল, দেওয়াল আলমারি ভেঙেই পিস্তল চুরি হয়েছে?
না তাও নয়, দেওয়াল আলমারি ভাঙা ছিল না, চাবি দেওয়াই ছিল। পুলিশ সন্দেহ করছে পিস্তল চুরি গেছে, কিন্তু ছোটবাবু বললেন বড় কর্তা সেটা অন্য কোথাও লুকিয়ে থাকতেও পারেন।
আচ্ছা তোমার কি মনে হয় ছোটবাবু?
ক্ষমা করবেন বাবু, যা জানি সবই বলেছি, এর বেশি কিছুই জানি না। তাছাড়া আমি গরিব মানুষ, ওসব বড় ছোট ব্যাপারের কি বুঝি বলুন তো।
ছেলের মতো যিনি তোমাকে ভালোবেসেছেন তার প্রতি তোমার কি কোনো কর্তব্যই নেই? তোমার কোনো ভয় নেই অম্বিকা? আমি ঘুণাক্ষরেও কাউকে কিচ্ছু বলবো না, নিশ্চিন্তে থাকো।
ইদানিং বড় কর্তার ঘটনাটা ঘটার কিছুদিন আগে থেকে ছোটবাবুর সঙ্গে কারা সব কারখানায় ঘন ঘন দেখা করতে আসত। লোকগুলো যেমন ভয়ঙ্কর তেমনি কুৎসিত।
তুমি কি করে জানলে?
কারখানায় আমার খুড়তুতো ভাই কাজ করে, সেই আমাকে একদিন জানায়। প্রথমে বিশ্বাস হয়নি, পরে খোঁজ নিয়ে জানলাম সব সত্যি।
কি ব্যাপারে তাদের কথাবার্তা হতো তা কিছু জানো?
না বাবু মশাই। তবে হ্যাঁ, আর একটা কথা, বড় কর্তা যে রাতে নিখোঁজ হন ওই রাত 11:45 হবে তখন আমি।
হঠাৎ এক চাকর এসে ঘরে ঢুকে জানাল ছোটবাবু অম্বিকাকে একবার শিগগির ডাকছেন। অম্বিকা দ্রুত পদে চলে গেল। তারপর এক ঘন্টার মধ্যেও যখন অম্বিকা ফিরল না, কিরিটি তখন আনমনে চিন্তা করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। গভীর রাত্রে একটা অস্ফুট গোলমালের শব্দে কিরিটির ঘুম ভেঙে গেল। গোলমালটা পাশের ঘর থেকেই আসছে। তাড়াতাড়ি কোনো মতে জুতোটা পায়ে দিয়ে কিরিটি বাইরে বেরিয়ে এল। বারান্দায় তখন চাকর বাকরের দল জানলা দিয়ে অম্বিকার ঘরে উঁকি দিচ্ছে।
অপদার্থ!
ছি 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 ছি, তোর এত দূর অধঃপতন হয়েছে এটা আমি কোনোদিন ভাবিনি। বংশের কলঙ্ক রাস্কেল কোথাকার!
কিন্তু সেটা তুমি বিশ্বাস করো, একটা গোঙানি শব্দ শুনে কৌতূহলের বসে দরজা ঠেলে আমি ঘরে ঢুকেছি। এটা ছাড়া আর বিন্দু বিসর্গ আমি জানি না।
কিরিটি দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকল। ধোঁয়ায় মলিন একটা হ্যারিকেনের আলোর সামনে দাঁড়িয়ে ঘরের মধ্যে সৌরেন্দ্রবাবু এবং লোকেন্দ্রবাবু। কিন্তু কি, লোকেন্দ্রবাবুর গায়ের কাপড় ও হাত পা রক্তে লাল হয়ে উঠেছে। পরক্ষণেই বিস্মিত দৃষ্টি মেঝের ওপর পড়তেই কিরিটি স্তম্ভিত হয়ে গেল। মেঝেতে রক্তের ঢেউ খেলে যাচ্ছে এবং সেই রক্ত স্রোতের মধ্যে কাত হয়ে পড়ে আছে অম্বিকা। তার গলায় প্রচণ্ড একটা ক্ষত, আর অদূরেই একটা তীক্ষ্ণ ধার দা পড়ে আছে। কি সর্বনেশে কাণ্ড দেখুন মিস্টার রায়, লোকেন অম্বিকাকে খুন করেছে।
ব্যাপার কি লোকেন্দ্রবাবু?
ও আর কি বলবে, এই হতভাগা লোকেনই সমস্ত সর্বনাশের মূলে, আমি জানতাম। উফ, কি পাষণ্ড, কি শয়তান, কি করে সমাজে আমরা মুখ দেখাবো কিরিটি বাবু?
বিশ্বাস করুন আপনি, এর মধ্যে এতটুকু আমার হাত নেই।
এমন সময় বাইরে একটা গোলমাল শোনা গেল। একজন চাকর হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে জানাল বাড়িতে পুলিশ এসেছে। সৌরেন্দ্রবাবু বাইরে চলে গেলেন।
লোকেন্দ্রবাবু, ব্যাপারটা কি ঠিক বলুন তো।
আজ একটু রাত করেই আমি বাড়ি ফিরি, বারান্দা দিয়ে যাচ্ছি, এমন সময় অম্বিকার ঘরে গোঙানির শব্দ শুনে দরজা ঠেলতে গিয়েই পিছন থেকে একটা জোরে ধাক্কা খেলাম, আর তারপরই ঘরের মধ্যে হুমড়ি খেয়ে এসে পড়লাম। আর এই বিভৎস দৃশ্য চোখে পড়ল আমার, সঙ্গে সঙ্গে চাকরদের ডাকি, আর তারপর তারা গিয়ে শেষদাকে ডেকে আনে।
দীপেন্দ্রবাবুকে তো দেখছি না,
মেজদা গঙ্গাজল ঘাটি গেছেন আজ বিকেলে।
এমন সময় সৌরেন্দ্রবাবুর সঙ্গে দারোগা এসে ঘরে ঢুকলেন। সমস্ত ব্যাপার নোট করে সকলের জবানবন্দি নিয়ে দারোগা লোকেন্দ্রবাবুর দিকে এগোলেন।
চলুন, আপনাকে এখন আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনার বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ থাকায় আপনাকে অম্বিকাচরণের খুনের দায়ে গ্রেফতার করতে বাধ্য হলাম।
বেশ, চলুন। তবে তার আগে মিস্টার রায়কে আমি কিছু কথা বলে যেতে চাই।
বলুন, কি বলতে চান?
মিস্টার রায়, সেজ তাকে একটু বুঝিয়ে বলবেন, ও বায়াসড হয়ে গেছে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে।
কিন্তু লোকেন্দ্রবাবু, আপনাকে বাঁচাবার মতো কোনো প্রমাণই তো খুঁজে পাচ্ছি না, আর তাছাড়া আপনি যে খুব বিশ্বাস করার মতো লোক সে কথা নিজের মুখে স্বীকার করতে পারবেন কি?
দারোগা লোকেন্দ্রবাবুকে নিয়ে চলে গেলেন। সে রাত্রে আর কেউ ভালো করে ঘুমাতে পারল না। দিন চারেক এভাবেই কাটল। দীপেন্দ্রবাবু গঙ্গাজল ঘাটি থেকে ফিরে এসে সমস্ত খবর পেয়ে থানা, পুলিশ এবং উকিলের কাছে ছোটাছুটি এবং তদবির করে লোকেন্দ্রবাবুকে জামিনে খালাস করে এনেছেন। লোকেন্দ্রবাবু এখন বাড়িতেই আছে। মাঝখানে কিরিটিও একদিনের জন্য কোথায় যেন ডুব দিয়েছিল কাউকে কিছু না জানিয়েই। পরদিন দুপুরে সে ফিরে এল।
কোথায় গিয়েছিলেন মিস্টার রায়?
ছাতনার ওদিকে আমার এক ছোটবেলার বন্ধু থাকে, ওর সঙ্গে দেখা হয়ে গেল। ও একরকম টেনেই নিয়ে গেল ওর বাড়িতে। ভালোই হলো, একটা দিন কাটিয়ে এলাম। যাক সে কথা, কাল আমি একবার আপনাদের কারখানাটা দেখে আসব ভাবছি।
বেশ তো, একজন কর্মচারীকে সকালে পাঠিয়ে দেব। কোন
সেদিন সকালে কিরিটি একজন কর্মচারীর সঙ্গে ঘুরে ঘুরে কারখানাটা দেখছিল। শহরের একধারে বিঘেখানিক জমির ওপর টিন এবং টালির শেড দিয়ে রায়েদের গালার কারখানাটা গড়ে তোলা হয়েছে। টিনের শেডের তলায় লম্বা একটা হলঘরে অফিস, তারই সামনে প্রশস্ত আঙিনায় বড় বড় মাটির চুল্লি, তাতে গালা জাল দেওয়া হচ্ছে। প্রায় 100 জন কর্মচারী নানা কাজে ব্যস্ত। অফিসের পিছন দিকে টালির শেডের তলায় প্রকাণ্ড গুদাম ঘর। মানবেন্দ্রবাবুর অবর্তমানে মেজ ভাই দীপেন্দ্রবাবুই এখন সব দেখাশোনা করেন। কারখানার ম্যানেজার এখন তিনি। তাঁর ঘরের পাশেই ক্যাশ ঘর। ক্যাশ ঘরের সামনে একটা অস্পষ্ট গোলমাল শুনে কিরিটি সেদিকে এগিয়ে গেল। ক্যাশিয়ার শ্রীশবাবুর সঙ্গে লোকেন্দ্রবাবুর কি নিয়ে যেন একটা তর্ক চলছে। দু একটা কথা কিরিটির কানে এল।
১০০ টাকা এক্ষুনি আমার চাই।
লোকেন্দ্রবাবুর গলা তাতে সন্দেহ নেই। অপরদিকে শ্রীশবাবু প্রবলভাবে আপত্তি জানাচ্ছেন তা স্পষ্টভাবে কানে এল।
টাকাটা এক্ষুনি আমার চাই, আর তাছাড়া মেজদাকে বলবেন যে কোথাও পালিয়ে গিয়ে ওকে ফাঁসাবার মতো নিচ আমি নই। মেজদা নিজেও সেটা জানে আশা করি।
কিরিটি আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। চিন্তিত মনে কারখানা থেকে বেরিয়ে মণিমঞ্জিলের দিকে যাবার সময় হঠাৎ তার পাশ দিয়ে লোকেন্দ্রবাবু একটা সাইকেলে করে বেরিয়ে গেলেন। দীপেন্দ্রবাবুর সঙ্গে কারখানার দরজাতেই দেখা হল কিরিটির।
তাড়াতাড়ি আমাকে একটা সাইকেল দিতে পারেন দীপেন্দ্রবাবু?
সাইকেল? হঠাৎ কি হল?
সেসব কথা পরে, এখনই দিতে পারবেন কিনা বলুন।
হ্যাঁ, কেন পারব না। ওহে রামহরি!
সঙ্গে সঙ্গে এক যুবক এসে সামনে দাঁড়াল।
তোমার সাইকেলটা একে বার করে দাও।
রামহরি সাইকেল এনে দিল। কিরিটি সাইকেলে তাড়াতাড়ি প্যাডেল তুলে কিছুটা এগিয়ে দেখল লোকেন্দ্রবাবু সাইকেল চালিয়ে যাচ্ছেন। কলেজের পাশ দিয়ে লাল সুরকি ঢালা বড় রাস্তাটা বরাবর পোস্ট অফিসের সামনে গিয়ে দুভাগে বিভক্ত হয়ে একটা বাজারের দিকে চলে গেছে, অন্যটা ডাইনে স্টেশনের দিকে চলে গেছে। লোকেন্দ্রবাবু বাজারের দিকেই এগিয়ে গেলেন। বাজার পেরিয়ে রাস্তাটা ক্রমশ ঢালু এবং সরু হয়ে এগিয়ে গেছে। এখানে লোকের বসতি খুবই কম। আরও কিছুটা এগোনোর পর কিছু কুঁড়ে ঘরের পিছনে বিস্তীর্ণ ধান ক্ষেত দেখা গেল। ধান ক্ষেতের একদিকে একটা কুঁড়ে ঘরের সামনে এসে লোকেন্দ্রবাবু সাইকেল থেকে নামলেন।
দুলাল! এ দুলাল!
বার কয়েক ডাকার পর একজন বলিষ্ঠ লম্বা চওড়া গোছের মোটা লোক দরজা খুলে বেরিয়ে এল। কিরিটি নিজেকে একটা বটগাছের আড়ালে সন্তর্পণে গোপন রেখে সব লক্ষ্য করতে লাগল। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে কি যেন সব কথাবার্তা চলল, এবং কথার মাঝে একসময় পকেট থেকে একটা ১০ টাকার নোট বের করে লোকেন্দ্রবাবু দুলালের হাতে গুঁজে দিলেন। তারপর সাইকেলে যে পথে এসেছিলেন আবার সেই পথেই ফিরে চললেন। লোকেন্দ্রবাবু একেবারে দৃষ্টির বাইরে চলে গেলে কিরিটি সেই কুঁড়ে ঘরের সামনে এসে সাইকেল থেকে নেমে ঢাক দিল।
দুলাল, 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 ঘরে আছো?
দু চারবার ডাকতেই দুলাল বেরিয়ে এল।
কে বটে?
তোমার সঙ্গে একটু বিশেষ দরকার আছে।
এখানে দুলাল বলে কেউ থাকে না।
কিন্তু তার সঙ্গে যে বড় দরকার ছিল।
আরে কিসের দরকার? বলছি তো দুলাল বলে এখানে কেউ থাকে না।
আহা, চটো কেন বাপু? একটু কথা বললে তোমার লাভ বই লোকসান হবে না। তুমি হয়তো ঠিক চিনতে পারছো না, কিন্তু একদিন তুমি আমার খুব উপকার করেছিলে, তা আজও আমি ভুলিনি। তার প্রতিদান হিসেবে তোমার জন্য এই ২০টা টাকা।
আরে যা যা, টাকা দেখাতে এসেছে এখানে।
লোকটার ভয়ঙ্কর উগ্র স্বভাব ও বাজে ব্যবহার দেখে সোজা পথে কাজ হবে না ভেবে কিরিটি তখন বিদ্যুৎ গতিতে পকেট থেকে অটোমেটিক রিভলভারটা টেনে বের করে দুলালের মুখের ওপর উঁচু করে ধরল।
ভালো চাষ তো যা জিজ্ঞাসা করব তা ঠিকঠাক জবাব দে, থানা থেকে আসছে।
টাকার লোভ দেখিয়ে যা সম্ভব হয়নি, আগ্নেয়াস্ত্র আর পুলিশের নাম মহিমায় অনায়াসেই তা সহজ করে দিল।
আগে আগে আমি বুঝতে পারিনি ঠিক, কি জানতে চান বলুন। আমি বলছি,
দুলালের আস্তানা থেকে মণিমঞ্জিলে ফিরে এসে কিরিটি দেখল পোস্টমাস্টার চিঠি পাঠিয়েছেন, এক্ষুনি তার সঙ্গে একবার দেখা করতে হবে। কিরিটি আবার বেরিয়ে গেল। পোস্ট অফিস থেকে ফিরে আহারাদির পর বিকেলে ইজি চেয়ারের ওপর গা এলিয়ে কিরিটি বাড়ির নকশাটা মনোযোগের সঙ্গে দেখছিল।
সুব্রত, এখানকার মেয়াদ এবারের মতো ফুরল, কাল সকালেই ট্রেনে কলকাতায় ফিরব।
এখানে সব মিটে গেছে?
হ্যাঁ, মিটে গেছে। এই নকশাটা দেখো, 11টায় রায়বাহাদুরের ঘরে তামাক দিয়ে আসে অম্বিকা। তারপর রায়বাহাদুর ধুতি বদলিয়ে রোজকার মতোই পাজামা পরে ওষুধ খেয়ে শুয়ে পড়েন। রাত 11:30 থেকে 12:15 মধ্যে লোকেন্দ্রবাবু তার দাদার ঘরের মাঝখানের দরজা খুলে এসে দাদার ঘরে ঢোকে। যেমন করেই হোক সে টের পেয়েছিল এই দুটো ঘরের মাঝখানের দরজাটা সেইটাতে খোলা আছে। এবার দাদার ঘরে ঢুকে সে দেখে দাদা ঘুমিয়ে পড়েছে। প্রথমে সে কাছে গিয়ে আস্তে আস্তে দু চারবার ডাক দেয়, কিন্তু মানবেন্দ্রবাবুর তাতে ঘুম ভাঙে না। তখন গায়ে হাত দিয়ে ঠেলা দেয়, তাতেও যখন ঘুম ভাঙে না তখন পিসিমার ঘরে গিয়ে জল চেয়ে আনে। পিসিমার ঘরে গ্লাস না থাকায় পিসিমা তার জলের ঘটিটা লোকেন্দ্রবাবুর হাতে তুলে দেন। সেই জলের ঘটি নিয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজা দাদার ঘরের দিক থেকে বন্ধ। বোধহয় বাইরের বারান্দায় কারো দ্রুত পায়ের শব্দও সে শোনে। এখন এই পর্যন্ত থাক, বাকিটার অর্ধেক বলবো রাত্রে, আর শেষাংশ কাল ফেরার পথে ট্রেনের কামরায়। আপাতত দেখছি রাতে আর ঘুম হবে না, কিন্তু আমি একটু ঘুমোতে চাই।
বলতে বলতে পরম নিশ্চিন্তে কিরিটি চেয়ারের ওপর গা আরও এলিয়ে দিল। বৈঠকখানার দেওয়াল ঘড়িতে রাত 12:00 বাজল। কিরিটি বিছানা থেকে লাফিয়ে নেমে দাঁড়াল। সুব্রত তখনও ঘুমায়নি। হঠাৎ কিরিটিকে বিছানা থেকে লাফ মেরে নামতে দেখে সে বিস্ময়ে তাকিয়ে রইল। তাড়াতাড়ি বিছানার পাশ থেকে একটা মিশকালো রঙের রাত্রিবাস বের করে সেটা গায়ে চাপিয়ে নিল। তারপর কালো রঙের একটা নাইট ক্যাপ মাথায় বসিয়ে তার ধারগুলো চোখ পর্যন্ত টেনে টেনে নামিয়ে দিল।
তোমার দুপুরের ক্রমশ প্রকাশ্য উপন্যাসের দ্বিতীয় শেষার্ধটুকু দেখতে চাও তো তাড়াতাড়ি চলো, তবে সাদা কাপড় চলবে না, ওরা বদলে ফেলো।
সুব্রত কিরিটির নির্দেশ মতো তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। টেবিলের ওপর থেকে টর্চটা হাতে নিল কিরিটি।
এখনো তোমার পোশাক ঠিক হয়নি, আলনা থেকে আমার ওভারকোটটা এর ওপর গায়ে দিয়ে নাও।
কিরিটির পিছু পিছু সুব্রত হলঘর থেকে বেরিয়ে এল। রাজু তখনও অঘরে ঘুমাচ্ছে। বাইরে ক্ষীণ চাঁদের আলো শীতের কুয়াশার চাপে যেন হাঁফিয়ে উঠছে। বারান্দার ঢালু ছাদ বেয়ে শিশিরের ফোঁটা ঝরে পড়ছে যেন রাত্রির অশ্রু। ওরা দুজনে নিচের বারান্দার দিকে পা টিপে টিপে এগিয়ে এসে দোতলার সিঁড়ির অন্ধকারে চুপ করে দাঁড়াল। হঠাৎ দোতলা এবং তিনতলার মাঝখানে সিঁড়ির দরজায় ল্যাচ কি ঘোরাবার শব্দ পাওয়া গেল। কিরিটি এবং সুব্রত অন্ধকারে শ্বাস রুদ্ধ করে উৎকর্ণ হয়ে রইল। কারোর চাপা পায়ের শব্দ পাওয়া গেল, কেউ যেন অতি সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামছে। শব্দটা সিঁড়ি দিয়ে নেমে এসে বাইরে বেরোনোর দরজার সামনে থামল। তারপর আবার একটা ল্যাচ কির মৃদু শব্দ। দরজা খুলতেই অস্পষ্ট চাঁদের আলো বারান্দায় এসে একটা আলো আধারির সৃষ্টি করল। সেই মৃদু আলো আধারিতে দেখা গেল আগা গোড়া কালো কাপড়ে ঢাকা এক ছায়ামূর্তি দরজা খুলে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়াল। অতি সন্তর্পণে ওরা দুজন তাকে অনুসরণ করে এগিয়ে চলল। ততক্ষণে ছায়ামূর্তি বারান্দা থেকে নেমে বাগানের কাঁকড় ঢালা রাস্তা পেরিয়ে বাগানের গেট খুলে রাস্তায় চলে গেছে। রাজপথে নেমে ছায়ামূর্তি বাগানের পাঁচিলের ধার থেকে একটা সাইকেল টেনে নিয়ে তাতে চেপে বসল। পাণ্ডুর চাঁদের ক্ষীণ আলো আধারিতে অস্পষ্ট ছায়ামূর্তিটা এগিয়ে চলল। দারুণ কৌতূহলে কিরিটি চঞ্চল হয়ে উঠল। বাগানের ফটকের উত্তর দিকে কামিনী গাছটার নিচে মেহেদি গাছগুলোর আড়ালে কিরিটি রামহরির কাছ থেকে ওর সাইকেলটা শুশুনিয়া বিল দেখতে যাওয়ার নাম করে চেয়ে এনে লুকিয়ে রেখেছিল। নিস্তব্ধ রাতে জনহীন ছাতনার পথ ধরে ছায়ামূর্তিটা আগে আগে চলেছে, পেছনে কিরিটি এবং সুব্রত। কিরিটি সাইকেল চালাচ্ছে, সুব্রত ক্যারিয়ারের উপর বসে। শহরের লোকালয় ছাড়িয়ে কিছু দূর যেতেই আগের ছায়ামূর্তির সাইকেল থেকে হঠাৎ খানিকটা পেট্রোলের ধোঁয়া দেখে আর ইঞ্জিনের মৃদু শব্দ শুনে কিরিটি বিস্মিত হয়ে ওর বুদ্ধির তারিফ না করে থাকতে পারল না। সাধারণ সাইকেলে মোটর লাগানো, প্রয়োজনে পায়েও চলে, আর যন্ত্রে তো চলেই। বাধ্য হয়েই কিরিটিকে জোরে পা চালাতে হল। সামনে ছায়ামূর্তির সাইকেলের পেছনের লাল আলোটাই এই অন্ধকারে চলার একমাত্র ভরসা। কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তিটা বড় রাস্তার একধারে সরে নেমে গেল, আর ওরাও রাস্তার একপাশে নেমে একটা গাছের আড়ালে আত্মগোপন করে দেখতে পেল রাস্তার পাশ থেকে অপেক্ষমান আরেকটা ছায়ামূর্তি তার কাছে এগিয়ে এল। তারপর রাস্তা পেরিয়ে একটা দোতলা সাদা রঙের বাড়ির দিকে চলল তারা। বাড়িটা বড় রাস্তা থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে। বাড়িটার হাত 20-25 দূরে বেশ কিছু খোড়ো বাড়ি দেখা যায় শুধু অস্পষ্ট আলো ছায়ায়। সাইকেলটা একপাশে নামিয়ে রেখে কিরিটি এবং সুব্রত তাদের অনুসরণ করল অনেকটা তফাত রেখেই। মাঠের মধ্যে একটা বড় পলাশ গাছের আড়ালে যেখানে দুজন আত্মগোপন করে দাঁড়াল সেখান থেকে বাড়িটা পরিষ্কার দেখা যায়। অস্পষ্ট চাঁদের আলো যেটুকু কুয়াশার আবরণ ভেদ করে ফুটে উঠতে পেরেছে তাতে দেখা গেল বাড়ির সদর দরজায় আরেকটা তালা লাগানো। ওদের মধ্যে একজন পকেট থেকে চাবি বের করে দরজার তালাটা খুলে ফেলল এবং বাড়ির ভেতর ঢুকে পড়ল।
চলো সুব্রত, সিঁড়ির নিচে গিয়ে লুকাই।
অনেকক্ষণ কেটে গেল আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কিছুক্ষণ পর অন্ধকারে সুব্রতর গায়ে মৃদু ধাক্কা দিল কিরিটি।
চুপ চুপ, কেউ বোধহয় নেমে আসছে।
কিছুক্ষণ পরে আবার সেই ছায়ামূর্তি দুটো পা টিপে টিপে নিচে নেমে এল। চাপা গলায় একজন বলল,
আর বেশি দিন চলবে না এভাবে, হার্ট ফেল করতে পারে, শরীর দুর্বল হয়ে আসছে।
পালস কেমন দেখলে ডাক্তার?
একই রকম।
তাহলে এখান থেকে সরানো চলবে না বলতে চাও?
চলতে পারে, খুব সন্তর্পণে স্ট্রেচারে করে যদি মোটরে তুলে নিতে পারো।
কথা বলতে বলতে ছায়ামূর্তি দুটো বাইরে গিয়ে দরজায় তালা লাগিয়ে অদৃশ্য হয়ে গেল। আর সেই নিস্তব্ধ ঘোর অন্ধকার পুরীতে সুব্রত আর কিরিটি বন্দি হয়ে রইল।
এবার তো ফাঁদে আটকে পড়লাম, কি করবে এখন?
ঘাবড়ে গেলে নাকি বন্ধু? অবশ্য কাল রাত অবধি অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে মুক্তির জন্য। এসো, উঠে এসো।
দোতলায় যাওয়ার অপরিচ্ছন্ন সংকীর্ণ সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠে কিরিটি টর্চের বোতাম টিপে তীব্র আলো জেলে মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। কত কালের পুরনো এই বাড়ি, কালের করার স্পর্শের ছাপ এর চারিদিকে স্পষ্ট ফুটে রয়েছে। ফাটল দিয়ে বর্ষার জল পড়ে দেওয়ালে যে স্রোত নেমেছিল তারই শুকনো জলধারার দাগ যেন অজগর সাপের মতো আঁকা বাঁকা বিচিত্র ভঙ্গিতে চিত্রিত করা। আর কানের কাছ দিয়ে চামচিকের যাতায়াত আর একটা অস্বাস্থ্যকর শ্যাঁত শ্যাঁতে গন্ধে দম যেন আটকে আসে।
কতকাল আগেকার বাড়ি হবে এটা?
বোধ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের। ইটের ধরন তো এই যুগের নয়। নীলকুঠি সাহেবদেরই একটা কুঠি ছিল হয়তো।
ওরা দুজনে ওপরে উঠে এল। ওপরে সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে খানিকটা প্রশস্ত জায়গা, তার দুপাশে দুখানা ঘর, সামনে বারান্দায় যাওয়ার একটা দরজা। বাঁদিকের ঘরে মরচে ধরা মস্ত একটা সেকেলে ঘোরানো চাবির তালা। দরজা চেপে ধরে টর্চের আলো ফেলে ভেতরে যত দূর দেখা গেল সে ঘরে ধুলো আর ভাঙা আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। ডান দিকের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কেবল বারান্দায় যাওয়ার সামনের দরজায় খিল লাগানো। সুব্রত আস্তে আস্তে সেই খিল খুলে ফেলতেই শীতের এক ঝলক কনকনে ঠান্ডা হাওয়া তার নাকে মুখে এসে লাগল। রেলিং দেওয়া সরু বারান্দার সামনাসামনি উপাশে আরও তিনটে ঘরের সারি। এই চত্বর ঘেরা বাড়ির মাঝখান দিয়ে তারায় ভরা ম্লান আকাশের এক ফালি দেখা যায়। ওরা ভালো করে দেখল, সরু বারান্দাটা চারপাশ দিয়ে ঘুরে গেলেও এক জায়গায় ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে আছে। সব ঘরগুলোই উন্মুক্ত, চামচিকের বাসা আর আবর্জনায় পূর্ণ। কেবল একটা ঘরের দরজার কড়া দড়ি দিয়ে বাঁধা। ক্ষিপ্র হস্তে কিরিটি বাঁধন খুলে ফেলে ভেতরে আলো ফেলতেই সবিস্ময়ে দেখল, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা অল্প আসবাবপত্রে বেশ নিপুণ হাতে সাজানো, আর পালঙ্কে একজন দীর্ঘ মানুষ ঘুমে অচেতন। দুপাশের দুটো জানলা খোলা।
আগে জানলা দুটো বন্ধ করে দাও সুব্রত, আলো বাইরে যাচ্ছে।
ওরা ধীরে ধীরে সেই নিদ্রিত লোকটার কাছে এগিয়ে এল। একটা দামি লেপে তার সর্বাঙ্গ ঢাকা, শুধু মুখটা খোলা। ক্লান্ত ও অবসন্ন সেই মুখে খোঁচা খোঁচা দাড়ি, যেন কতদিন কামানো হয়নি। কিরিটি নিদ্রিত লোকটির নাকের কাছে হাত নিয়ে যেতেই একটা মাছি নিঃশব্দতা ভঙ্গ করে ঘুমন্ত লোকটার মুখ থেকে উড়ে ঘুরপাক খেতে লাগল।
রায়বাহাদুর মানবেন্দ্রনাথ, আন্দাজ যখন আমার ব্যর্থ হয়নি তখন এর পরে সর্বনাশের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সুব্রত।
কিরিটি নিজের প্যান্টের পকেটের কাছে হাত নিয়ে গিয়ে টিপে টিপে কি যেন পরীক্ষা করল।
মানবেন্দ্রনাথকে একবার জাগানোর চেষ্টা করলে ভালো হতো, কিন্তু কিন্তু নিরুপায়।
গায়ে হাত দিয়ে ডাকব,
কিন্তু উনি কি আর সোনার মতো অবস্থায় আছেন? তার চেয়ে বরং পাশের কুঁজো থেকে খানিকটা জল নিয়ে ওর চোখে মুখে দিয়ে হাওয়া করে দেখতে পারো।
সুব্রত জলের কুঁজোটা নিতে যাবে এমন সময় বাইরের বারান্দার কারোর পায়ের শব্দ ভেসে এল। মুহূর্তে কিরিটি টর্চ নিভিয়ে সেটা সুব্রতর হাতে দিল।
এই নাও, খাটের ওপাশে গিয়ে বসে পড়ো।
তারপর নিজের প্যান্টের পকেট থেকে ক্ষিপ্র হস্তে রিভলভারটা বের করে খাটের অন্ধকারে মিশে গেল।
ঘরের দরজা খোলা কেন?
বলো কি, যাওয়ার সময় আমাদের ভুল হয়নি তো?
টর্চ জেলে তারা ভেতরে এসেই আবার নিভিয়ে দিল।
সবই তো ঠিক আছে,
তবে আর কি, চটপট কাজ ছেড়ে নাও।
অন্ধকারে পা টিপে টিপে তারা সামনের দিকে এগিয়ে এসে ঘুমন্ত পালঙ্কের ওপর ঝুঁকে পড়ে আরেকবার টর্চটা জ্বালাতেই খাটের পেছনে দুটো ছায়ামূর্তি দেখে চমকে উঠল। ঠিক সেই মুহূর্তে কিরিটি ও সুব্রত লাফিয়ে পড়ল তাদের উপর। কিরিটি লোকটার হাত থেকে টর্চটা কেড়ে নিল। তারা কিছু বুঝে ওঠার আগেই দেখল কিরিটির রিভলভারের চকচকে নলটা তাদের মাথার উপর উদ্যত হয়ে আছে। তারপরেই বারান্দা থেকে দ্রুত পদশব্দ ভেসে এল, কারা যেন হুড়মুড় করে পালাচ্ছে।
সাবধান, নড়লেই কিন্তু গুলি চালাতে বাধ্য হব।
সুবিনয়, আমার পিস্তল, কুকুরের মতো গুলি করে মারব এদের।
আনিনি।
আনুনি? কেন আনুনি উল্লুক?
চিৎকার করে উঠলেন দীপেন্দ্রবাবু। রাতে ডাউন পুরুলিয়া মেসেঞ্জারে করে সবাই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেছে। মানবেন্দ্রবাবু নিজে এসে ওদের ট্রেনে তুলে দিয়ে গেছেন। মানবেন্দ্রবাবু নিজে বহু চেষ্টা করে দীপেন্দ্রবাবুর বিরুদ্ধে মামলা তুলে নিয়েছেন। ম্যানেজার সুবিনয়বাবু অম্বিকার হত্যার অপরাধে হাজতে বন্দী, তিনি অকপটে সব স্বীকার করেছেন।
ব্যাপারটা হয়তো তোমাদের কাছে এখনো পরিষ্কার হয়নি, ভাবছ কিভাবে রহস্যের সমাধান হল, তাই না? মানবেন্দ্রবাবু শোয়ার ঘরে হিসেবের খাতার মধ্যে একটা খোলা খাম সমেত চিঠি পাই, এই যে সেই চিঠি।
সকলে চিঠির কাগজটার উপর ঝুঁকে পড়ল। চিঠিটায় মাত্র দুটো লাইন লেখা, তোমার চিঠি পেলাম, চিঠির টিকিটটা যত্নে রেখো, ইতি বিশু। তারপর কিরিটি খামটা দেখাল, তাতে দীপেন্দ্রবাবুর শিরোনামা লেখা আছে।
খবর নিয়ে জেনেছিলাম কারখানার হিসেবপত্র আগে মেজবাবু দেখতেন, পরে রায়বাহাদুর ফাইনাল দেখতেন। চিঠিটা বোধহয় হিসেব দেখার সময় দীপেন্দ্রবাবুর হাতে চলে এসেছিল, তাই তাড়াতাড়ি হিসেবের খাতার সঙ্গেই মানবেন্দ্রবাবুর ঘরে চলে আসে। এবার চিঠিটা পাওয়া মাত্রই তাড়াতাড়ি সবার অলক্ষ্যে খাতা থেকে সরিয়ে ফেললাম ঠিকই, কিন্তু চিঠিটা পড়ে কেবলই ভাবতে লাগলাম, প্রেরক খামের টিকিটটা রাখতে বলেছে কেন? তার মানে টিকিটের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য জড়িয়ে আছে। কিন্তু খামটার গায়ের টিকিটটা ছিল না, হয়তো আগেই তুলে নেওয়া হয়েছিল। যাই হোক, খামের সঙ্গে টিকিটটা না থাকায় সন্দেহ আরও বদ্ধমূল হল। একটু ভাবতেই বুঝলাম এরাই টিকিটের মারফতই সলা পরামর্শের আদান প্রদান করে। এবার মানবেন্দ্রবাবুর ঘরে টিপয়ের উপর মিল্ক অফ ম্যাগনেশিয়া শিশিটা দেখে আর একটা সূত্র খুঁজে পেলাম। মানবেন্দ্রবাবুর হজমের গোলমাল ছিল। এবার যাদের হজমের গোলমাল থাকে সাধারণত রাত্রে তাদের ভালো ঘুম হয় না। এমন অবস্থায় কেউ যদি মানবেন্দ্রবাবুর ঘরে ঢুকে নিঃশব্দে তাঁর ও সবার অজ্ঞাতে গোপনে কোনো কাজ হাসিল করবে বলে মনে করে, তাহলে তাকে মানবেন্দ্রবাবুকে আগে অঘোর ঘুমে আচ্ছন্ন করতে হবে। তখন ভাবলাম এই হজমের ওষুধের আড়ালে কেউ তাকে ঘুম পাড়াবার চেষ্টা করছে কিনা, আর যদি ঘুম পাড়িয়েই থাকে তাহলে সেটা কিভাবে করা হয়েছে। এই মিল্ক অফ ম্যাগনেশিয়া দেখতে সাদা গুঁড়োর মতো, তার সঙ্গে কোনো ঘুমের ওষুধ মিশিয়ে রাখাটাও সহজ, তাতে কাজও হাসিল হবে আবার কারো সন্দেহও পড়বে না। শিশিটার মধ্যে তখনও যা ওষুধ ছিল সেইটুকুই কলকাতায় পাঠালাম। তারপর কেমিক্যাল এক্সপেরিমেন্টের রিপোর্ট আমার সন্দেহের অবসান ঘটাল। রিপোর্টে দেখলাম হজমের ওষুধের সঙ্গে ঘুমের ওষুধ মরফিয়া মিশিয়ে দেওয়া হয়েছিল। রিপোর্ট পাওয়ার আগেই একটা ব্যাপারে ঘুমের ওষুধ সম্পর্কে আমার সন্দেহ বদ্ধমূল হয়েছিল। তাই ওষুধের শিশিটা ঘর থেকে এনে ভাবলাম যে আমার সন্দেহ যদি সত্যি হয় তবে নিশ্চয়ই যে বা যারা ঘুমের ওষুধ দিয়েছিল সে বা তারা শিশিটা আমার অজ্ঞাতে সরিয়ে ফেলবে। এবার সেই কল্পনাতেই ভর করে শিশির গায়ে একটা অয়েল পেপার জড়িয়ে সেটা যাতে সবার চোখে পড়ে এমন জায়গায় টেবিলের উপর রেখে দিলাম। তারপর যা ভেবেছিলাম ঠিক তাই হল। অপরাধী রাত্রে চুরি করতে এলো, আমি সজাগ হয়েছিলাম। তাড়া করতে এসে শিশি ফেলে পিস্তল গর্জিয়ে আমাকে ভয় দেখিয়ে সেই যাত্রায় কোন রকমে পালালো। তারপর দীপেন্দ্র রাতারাতি রটিয়ে দিলেন যে সেই রাতে ঘুমের ঘোরে ভূত দেখে আমি নাকি ভয়ে গুলি ছুঁড়ি এবং তার ফলে তার বাবার একটা দুষ্প্রাপ্য ছবি নষ্ট করে একটা মহা ক্ষতি করে ফেলেছি। এসব তো তোমরা জানোই, উদ্দেশ্য আমাকে হাম্বাক প্রতিপন্ন করা। কিন্তু সমস্ত পাপের কৈফিয়ত তিনি রেখে গেলেন ওই অয়েল পেপারের গায়ে আঙুলের ছাপে। আমি সেই ছাপের ফটো তুলে ডেভেলপ করে তিন ভাইয়ের আঙুলের ছাপ সংগ্রহ করে তারও একটা ফটো তুলে ডেভেলপ করলাম। এরপর আগের ডেভেলপারের সঙ্গে মিলিয়ে নিলাম। দোষী আমার চোখে মোটামুটি ধরা পড়ল। তাছাড়া সেই রাত্রের গোলমালে বাড়ির সকলেই জেগে জড়ো হয়েছিলেন আমার কাছে, কিন্তু একজনই আসেননি, লোকেন্দ্রবাবু। এবার আসল রহস্য। মানবেন্দ্রবাবু তার ভাগের সমস্ত সম্পত্তি লোকেন্দ্রবাবুর নামে লিখে দেওয়া মনস্থ করেন। তাতে দীপেন্দ্রবাবু ঘোর আপত্তি তোলেন এবং তার নিখোঁজ হওয়ার দিন কয়েক আগে বড় ও মেজ ভাইয়ের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়ে যায়। লোকেন্দ্রবাবুও দাদাকে এমন অন্যায় উইল করতে বারবার নিষেধ করেন, কিন্তু মানবেন্দ্রবাবু লোকেন্দ্রবাবুর কথায় কোনো কান দেন না। তার কারণও ছিল, একে মানবেন্দ্রবাবু ছোট ভাইকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। তার উপর তার কানে এসেছিল দীপেন্দ্রবাবু রেস খেলায় অত্যন্ত মেতে উঠেছেন। সৌরেন্দ্রবাবুর একটু বুদ্ধি কম এবং তিনি নির্বিরোধ। এদিকে লোকেন্দ্রবাবু মরে গেলেও ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবেন না। অ্যাটর্নিকে ডেকে পাঠানো হল। যে রাতে মানবেন্দ্রবাবু নিখোঁজ হলেন সেই দিনই দুপুরে অ্যাটর্নি উইল সংক্রান্ত যাবতীয় কিছু কাগজ তৈরি করে তার কাছে নিয়ে আসেন, কিন্তু সবই ভেস্তে যায়। সেই রাতেই মানবেন্দ্রবাবু অদৃশ্য হলেন, উইল তাঁরা সই করা হল না। উইল সংক্রান্ত যাবতীয় কথা আমি রায় এস্টেটের অ্যাটর্নি অ্যাট ল রামলাল সিংহর কাছে শুনেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে মাঝখানে একদিন আমি উধাও হয়ে গিয়েছিলাম। আসলে সেই দিন আমি কলকাতায় এই অ্যাটর্নির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তৃতীয় কথা হচ্ছে, সবারই সন্দেহ লোকেন্দ্রবাবুর উপরে গিয়েই পড়ে। অবশ্য তার কিছু কারণও আছে। প্রথমত, লোকেন্দ্রবাবু খেয়ালি, মাঝে মাঝেই দু চার দিন কোথায় গা ঢাকা দিয়ে থাকেন কেউ জানত না। মাঝে মাঝে এবার দাদার কাছ থেকে টাকাও চেয়ে নিতেন। এও শোনা যায় তিনি নাকি ইদানিং কিছু খারাপ লোকের সঙ্গে মেলামেশা করছিলেন, এমনকি মাঝে মধ্যে তাদের নাকি টাকা পয়সাও দিতেন। রায়বাহাদুরের পাশের ঘরেই লোকেন্দ্রবাবুর শোবার ঘর। লোকেন্দ্রবাবু সেই রাত্রে হঠাৎ কোথায় চলে যান। তার পরের দিন রুক্ষ অবস্থায় দুপুরের দিকে বাড়ি ফেরেন। তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সরাসরি জবাব দিতে চান না। তারপর হঠাৎ অম্বিকার মৃত্যুর ব্যাপারে তিনি জড়িয়ে পড়েন। আমি কিন্তু কখনোই লোকেন্দ্রবাবুকে সন্দেহ করিনি, কারণ আমি লোকেন্দ্রবাবু সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিয়েছিলাম। জেনেছিলাম তিনি স্থানীয় কৃষক প্রজা পার্টির একজন নেতা। ওই দলের লোকেরাই তার কাছে সবসময় যাতায়াত করত এবং অর্থ সাহায্য নিত। গ্রামের ম্যালেরিয়াক্লিষ্ট দুস্থদের সাহায্য করতে, অসহায় বিধবাদের দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে দিতে, নিঃস্ব গরিব দুঃখী ছেলেমেয়েদের পাঠশালার খরচ জোগাতে, তারপর আশেপাশের সমস্ত গ্রামের সুৎখোর মহাজনদের ওই লাঠির ভয় দেখিয়ে আসল টাকার চারগুণ সুদ আদায়ের পথ বন্ধ করতে, এক কথায় গরিব দুঃখীদের পাশে থাকার ব্যাপারে ওই তল্লাটে লোকেন্দ্রবাবুর মতো মানুষের জুড়িমেলা ভার। সেই জন্য তার অত টাকার দরকার হতো, পুরোটাই দুলাল আমাকে জানায়। কিন্তু সবটাই ছিল ঢাক ঢাক গুড় গুড়। লোকেন্দ্রবাবু এই কথা বাড়িতে কোনোদিনও জানাতে সাহস পাননি। মানবেন্দ্রবাবু হয়তো তা মোটেই বরদাস্ত করতেন না, কিন্তু তিনি জানতেন লোকেন্দ্রবাবুর স্বভাব চরিত্র কিরকম, তাই টাকা চাইলে তিনি কখনো তা দিতে আপত্তি করেননি। লোকেন্দ্রবাবুর অন্য কোনো বদগুণ কিন্তু ছিল না। মাঝে মাঝে তিনি যে দু চার দিনের জন্য ডুব দিতেন তা কেবল পার্টির কাজেই। তাছাড়া লোকেন্দ্রবাবু ভালোভাবেই জানতেন যে টাকা চাইলে দাদা কখনো আপত্তি করবেন না, এমনকি দাদা তার নিজের অংশের সম্পত্তি পর্যন্ত তার নামে লিখে দিতে চেয়েছিলেন। তাই এক্ষেত্রে লোকেন্দ্রবাবুকে সন্দেহ করাটা শুধুমাত্র বোকামেই নয়, বাতুলতাও বটে। লোকেন্দ্রবাবুর আগা গোড়ায় সন্দেহ ছিল যে মানবেন্দ্রবাবু মারা যাননি। তোমার হয়তো মনে আছে সুব্রত, সেই রাতের ঘটনার খানিকটা আগে আমি তোমাকে বলেছি। লোকেন্দ্রবাবু বারান্দায় পায়ের শব্দ পেয়েই তটস্থ হয়ে ওঠেন এবং দ্রুত পায়ে দরজা দিয়ে কাউকে চলে যেতে দেখেন। চলার ধরন দেখেই তিনি বুঝতে পারেন আগন্তুক আর কেউ নয়, তার মেজদা দীপেন্দ্রবাবু। পরক্ষণে তিনি নিজের ঘরের ব্যালকনি থেকে লাফিয়ে মানবেন্দ্রবাবুর ঘরের পিছনের ব্যালকনিতে গিয়ে তাঁর ঘরে প্রবেশ করেন এবং ঘরে ঢুকে দেখেন মানবেন্দ্রবাবু সেখানে নেই, শুধু একটা রক্তমাখা ধুতি শূন্য বিছানার ওপর পড়ে আছে। এবার এই রক্তমাখা ধুতি দেখেই তাঁর সন্দেহ হয়, কারণ তিনি জানতেন তার দাদা ধুতি পরে কখনোই শোন না, অর্থাৎ এটা বাকিদের বোকা বানাবার একটা কারসাজি। সেই রাতেই দাদার খোঁজে লোকেন্দ্রবাবু বেরিয়ে পড়েন এবং বৃথায় খুঁজে হয়রান হয়ে শেষে দুপুরের দিকে বাড়ি ফিরে আসেন। অম্বিকা সম্ভবত আঁচ করেছিল মেজবাবু এর মধ্যে আছেন, সে রাত্রে বোধহয় সে মেজবাবুকে উপর থেকে নামতে দেখে থাকবে। এবার অম্বিকা এবং লোকেন্দ্রবাবুর হাবভাব দেখে দীপেন্দ্রবাবু সন্দেহ করেন, ভাবেন যে তারা বোধহয় সবটাই আঁচ করে ফেলেছেন, তাই ওদের দুজনেরই মুখ বন্ধ করার জন্য এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেন। সুবিনয়বাবু দীপেন্দ্রবাবুর ডান হাত এবং সমস্ত অপকর্মের সঙ্গী। নিজে গঙ্গাচল ঘাটিতে সরে যাওয়ার ভান করে কৌশলে সুবিনয়বাবুকে দিয়ে অম্বিকাকে হত্যা করিয়ে লোকেন্দ্রবাবুকে সেখানে ডেকে পিছন থেকে ঠেলে ঘরের মধ্যে ঢুকিয়ে দেন, যাতে খুনের দায়ে লোকেন্দ্রবাবু ধরা পড়েন। লোকেন্দ্রবাবুকে রক্তাক্ত কাপড় চোপড়ে দেখা গেলেও এটা জানবেন যে কেউ পাঞ্জাবি পরে ধুতির কোঁচা ঝুলিয়ে খুন করতে যায় না। তাছাড়া লোকেন্দ্রবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে তার পাঞ্জাবির পেছনে লেগে যায় ধুলো এবং রক্তের ছাপ। যখন পুলিশ লোকেন্দ্রবাবুকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমি তার পক্ষে দাঁড়াইনি, পাছে দোষীরা সাবধান হয়ে যায়। লোকেন্দ্রবাবু আগাগোড়ে মেজদাকে সন্দেহ করছিলেন এবং কারণটা যে উইল সংক্রান্ত সেটা বুঝতে বাকি ছিল না। অতএব তার ধারণা হল মানবেন্দ্রবাবুকে বোধহয় খুন করা হয়নি, তাকে নির্ঘাত গুম করে রাখা হয়েছে কোথাও। যতক্ষণ না রায়বাহাদুরকে দিয়ে জোর করে সই করিয়ে নেওয়া কোনো জাল উইল সামনে আসছে, ততক্ষণ তাকে খুন করা হবে না। এখানে প্রশ্ন জাগে, মানবেন্দ্রবাবুকে অত্যাচার করে সই করিয়ে নেওয়ার পর তাকে বাঁচতে দেওয়া হতো কিনা। এক্ষেত্রে দুটো উপায় ছিল। এক, তাকে কোনো ওষুধ খাইয়ে বাকি জীবনের মতো পাগল করে রাখা, নয়তো খুন করা। আমার ধারণা ওরা খুন করার মতলবটাই এঁটেছিল, নইলে রায়বাহাদুরের অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে তার পিস্তলটাও অদৃশ্য হয়ে যেত না। লোকেন্দ্রবাবুর মতো আমারও মানবেন্দ্রবাবু সম্পর্কে ওই একই ধারণা হয়েছিল উইল সংক্রান্ত ব্যাপারটা জানার পর। মেজবাবুর সেই চিঠি সম্পর্কে আমি ইদানিং একটু সতর্ক ছিলাম। পোস্টমাস্টারের সঙ্গে দেখা করে পুলিশের সাহায্যে ঠিক করেছিলাম, দীপেন্দ্রবাবুর নামে যে কোনো চিঠিপত্রই আসুক না কেন, আমাকে না দেখিয়ে যেন ডেলিভার না করা হয়। কিছুদিন পরে একদিন একটা স্লিপ নিয়ে পোস্টমাস্টার আমাকে ডেকে পাঠান। মেজকর্তার নামে একটা চিঠি এসেছে। আমি প্রথমেই জল দিয়ে টিকিটটা তুলে ফেলি। দেখি টিকিটের পিছনে খুব ছোট ছোট করে সাংকেতিকভাবে লেখা, কাল রাত্রি ১২টায়। আইগ্লাস দিয়ে লেখাটা বারবার নিখুঁতভাবে দেখে নিয়ে চিঠির উপর আবার আগের মতো টিকিটটা এঁটে দিয়ে সেই চিঠি ডেলিভার করা হল। এবার এই নকশাটা দেখো, মানবেন্দ্রবাবুকে মরফিয়া দিয়ে অজ্ঞান করিয়ে ঘর থেকে একটা বড় ঝুড়িতে করে বাগানে নামিয়ে দেওয়া হয়। দীপেন্দ্রবাবুর লোক রায়বাহাদুরের বাথরুমে লুকিয়েছিল। মানবেন্দ্রবাবু রাত্রে খুব একটা বাথরুমে যেতেন না। ওষুধে অজ্ঞান হওয়ার পর দীপেন্দ্রবাবু ঘোরানো সিঁড়ি দিয়ে বাথরুমে ঢোকেন এবং তার আগেই লোকেন্দ্রবাবু এবং মানবেন্দ্রবাবুর ঘরে যাতায়াতের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেন। তারপর মানবেন্দ্রবাবুকে সরাবার পর পিসিমার ঘরের পাশে যে খোলা ছাদটা আছে তাতে লাফিয়ে পড়েন, কারণ সেই সময়ে লোকেন্দ্রবাবু দাদার ঘরে দ্বিতীয়বার এসে ঢোকেন। পিসিমা রামায়ণ পড়তে পড়তে সেই শব্দই পেয়েছিলেন এবং তিনি যখন শব্দের কারণ অনুসন্ধানে ব্যস্ত, দীপেন্দ্রবাবু ততক্ষণে নিঃশব্দে গা ঢাকা দিয়ে বেরিয়ে যান এবং বারান্দা দিয়ে যাওয়ার সময় ছোট ভাইয়ের নজরে আসেন। ঘরের সংলগ্ন ব্যালকনিগুলো এতই কাছাকাছি যে বাড়ির লোকেদের পক্ষে একটা থেকে অন্যটায় লাফিয়ে যাতায়াত করা খুবই সহজ। এবার চুরি করার আগে দীপেন্দ্রবাবুর লোকেরা মুরগি মেরে সেই রক্ত দিয়ে মানবেন্দ্রবাবুর ধুতিটাকে রাঙিয়ে নিয়ে আসে এবং সেটাকে বিছানার ওপর ফেলে রেখে যায়, যাতে লোকের সন্দেহ বদ্ধমূল হয় যে মানবেন্দ্রবাবু সত্যিই খুন হয়েছেন। ধুতির কাপড়ের রক্তের কেমিক্যাল রিপোর্ট ধরা পড়েছে যে সেটা মুরগির রক্ত। ওরা বোধহয় জানতেন না পশুর আর মানুষের রক্তের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানুষের রক্তের মধ্যে রেড ব্লাড সেলের প্রাণ নেই, কিন্তু পশুর রক্তে সেটা আছে। অম্বিকা যে ওকে সন্দেহ করেছে একথা দীপেন্দ্রবাবু প্রথমেই বুঝতে পারেননি। আমার সঙ্গে সেদিন যখন কথা হয় অম্বিকার, তখন নিশ্চয়ই মেজবাবুর কোনো লোক সেটা আড়ি পেতে শুনেছিল। তারপর তাকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য মিথ্যে অজুহাতে ডেকে নিয়ে যায় এবং খুন করে। ব্যাপারটা যে বাড়ির লোকেরই কীর্তি, প্রথম থেকেই এই ধারণাটা হয়েছিল বলেই এই কেসটা আমি হাতে নিতে রাজি হইনি। আমার বক্তব্য এইখানেই শেষ। এখন সুব্রত, তুমি সেই রাতের অ্যাডভেঞ্চারের বিবরণটা সুন্দর করে একবার রাজুকে শুনিয়ে দাও তো। ততক্ষণ আমি একটা সিগার ধরাই।
ঘটনার প্রায় এক মাস কেটে গেল। এর মধ্যে উল্লেখযোগ্য যা কিছু ঘটেছে, চিঠি মারফত মানবেন্দ্রবাবু সমস্তটাই কিরিটিকে জানিয়েছেন। সেদিন সকালে প্রাতরাশ সেরে ইজি চেয়ারে হেলান দিয়ে কিরিটি খবরের কাগজের ওপর চোখ বোলাচ্ছিল। এমন সময় পিয়ন এসে তাকে ডাক দিয়ে গেল। তিনখানা বাংলা ইংরেজি মাসিক, একখানা পুলিশ জার্নাল, সেদিনের পত্রিকা একখানা, এক তাড়া চিঠিপত্র এবং আর একটা বইয়ের প্যাকেট। বইয়ের প্যাকেটের কভারটা ছিঁড়ে এ মাসের ডিটেকটিভ সিরিজের নতুন বইটার চকচকে মলারটা একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে কিরিটি সেটা টেবিলের একপাশে রেখে দিল। তারপর ১০-১২খানা চিঠির মধ্যে থেকে বেছে বেছে একটা খাম টেনে নিল। চিঠিটা পাঠিয়েছেন মানবেন্দ্রবাবু। সুব্রত জংলিকে ডেকে চায়ের আদেশ করল। জংলি টেবিলের ওপর থেকে শূন্য কেটলি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বাইরে চলে গেল। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে কিরিটি একটা দীর্ঘশ্বাস ফেলে সেটা সুব্রতর দিকে এগিয়ে দিল। সুব্রত দারুণ আগ্রহে চিঠিটা পড়তে শুরু করল।
শ্রদ্ধেয় মিস্টার রায়, আমার তৃতীয় চিঠির উত্তর যথাসময়ে পেয়েছি জানবেন না। আমার শরীর মোটেই ভালো নেই। আপনার কথা মতো সম্প্রতি ওষুধ খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি। আপনি ঠিকই লিখেছিলেন, ঘুমের জন্যে দিনের পর দিন বিষাক্ত ওষুধ খেতে খেতে এখন আমার শরীরের রক্তে যেন শুধু সেই বিষেরই প্রতিক্রিয়া চলছে। তার ফলে কেউ ভালো কথা বললেও সহ্য করতে পারি না, সারা শরীর যেন জ্বালা করে। তার উপরে লোকেনের ব্যবহার আমাকে প্রায় পাগল করে তুলেছে। ও কি বলে জানেন, একটা ঘটনা আগে আপনাকে বলি। সেদিন ছিল অমাবস্যা। সারাদিন উপোসের পর রাতে পালো খেয়ে বিছানায় শুতে না শুতেই রাজ্যের ঘুম এসে আমাকে একেবারে কাবু করে ফেললে। কতক্ষণ যে গভীর ঘুমে অচেতন হয়েছিলাম জানি না। হঠাৎ একটা চিৎকারে যখন ঘুম ভাঙল, দেখি সামনে লোকেন অসুরের মতো দীপেনের গলা টিপে ধরে চেঁচাচ্ছে।
একবার ছাড়া পেয়ে তোমার শিক্ষা হয়নি তাই না? আবার এসেছ খুন করতে, শয়তান! এবার এবার আর রেহাই নেই, শেষ করে দেব তোমায়।
স্বপ্ন যে দেখছি না এটা বুঝতে পারলাম যখন শেষ পর্যন্ত আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো, ওরে ছাড় ছাড়, ছেড়ে দে রে হতভাগা, চোখের সামনে এমন কাণ্ড করে তোকে আর বাহাদুরি দেখাতে হবে না, ছেড়ে দে, ছেড়ে দে। দীপেনের গলা ছেড়ে লোকেন আমার পা জড়িয়ে ধরে বাচ্চার মতো কেঁদে উঠল।
তোমার পায়ে পড়ি বর্দা, তুমি শুধু হুকুম দাও, একটা ঘুষিতে ওর নাক ফাটিয়ে এখনই ওকে জমের বাড়ি পাঠিয়ে দি। তা না হলে তোমাকে আমি রক্ষা করব কি করে বলো? কি করে রক্ষা করব?
দীপেন একেবারে নিথর হয়ে দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা নেই। আমার দুর্বল শরীর আর মাথা কিছুতেই এই ধকল সামলাতে পারছিল না। আবার পালঙ্কের উপর বসে পড়লাম। তারপর ধীরে ধীরে ডাকলাম, দীপেন।
সব বলছি বর্দা, কিন্তু লোকেনকে একটু ঠান্ডা হতে বলো।
লোকেন ঠান্ডা হয়ে সব কথা শুনবে, তার আগে তুই একবার মিথ্যে হলেও বল, কোন অসৎ উদ্দেশ্য নিয়ে এত রাতে আমার ঘরে আসিসনি, তাহলে আমি তোর সব অপরাধ ভুলে আবার সংসারী হতে পারব। তারপর দীপেনের দিকে তাকিয়ে দেখি সে আর দাঁড়িয়ে নেই, আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে তার কাহিনী বলতে শুরু করেছে।
কুসঙ্গে পড়ে সম্পত্তির লোভে যে পাপ করেছিলাম তার প্রায়শ্চিত্ত করার ইচ্ছে সেদিনই হয়েছিল, সেদিন তুমি প্রথমেই আমাকে পুলিশের হাত থেকে উদ্ধার করে আনলে। তারপর থেকে সুযোগ খুঁজছি, কিন্তু কোনোদিনও তোমাকে একা পাই না। লোকেন সবসময় আগলে রাখে, শুধু আজ নয় দাদা, রোজই এমন গভীর রাতে তোমার ঘরের দরজায় এসে ভিতর থেকে দরজা বন্ধ আছে বুঝতে পেরে মনের কষ্ট মনেই চেপে ফিরে যাই। আজ লোকেনের প্রজা পার্টির বার্ষিক উৎসব, জানতাম আজ রাতে সে বাড়িতে থাকবে না, তাই সকাল থেকেই ঠিক করেছিলাম তোমার পায়ের কাছে লুটিয়ে পড়ে ক্ষমা চেয়ে নেব। আজ সুযোগও পেয়েছিলাম, রোজকার মতো এসে দরজা ঠেলতে দেখি দরজা খোলা। কত কথা বলার ছিল, কত অনুরোধ করার ছিল, সে কি আর একটু আদ্রু।
এরপর দীপেন্দ্র আর নিজেকে সামলাতে পারল না, আকুল হয়ে কাঁদতে কাঁদতে একসময় হঠাৎ ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। মিস্টার রায়, এরপরেও কি আপনি আমাকে ওকে ক্ষমা করতে নিষেধ করবেন? না 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 না, ওর প্রতি এতটা নিষ্ঠুর হওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। লোকিন তারপর আস্তে আস্তে বলল,
এসব লোকেদের ছলচাতুরির কোনো অভাব হয় না। ওর ওইসব মন ভোলানো কথা শুনবে না ভর্তা, ও একবার সুযোগ পেলেই আবার খুন করতে আসবে। শাস্তি ওকে আমি দেবই, দয়া করে তুমি আমাকে বাধা দিও না।
তারপর থেকে যখন তখন লোকার ওই একই কথা,
দয়া করে তুমি আমাকে বাধা দিও না।
মিস্টার রায়, এই অবস্থায় আমার কি করা উচিত দয়া করে একটু পরামর্শ দেবেন। তবে সেই পরামর্শ চিঠিতে না লেখাই ভালো। আপনি সুব্রতবাবুকে সঙ্গে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একবার এখানে এলে বড় উপকার হতো। এত উদ্যোগ আয়োজন করে যখন আমাকে বাঁচিয়েছেন, তখন আপনার সামনেই ভাইদের ব্যাপারে আমার শেষ কর্তব্যটুকু সেরে যেতে চাই। এদিকে পিসিমার শরীরও মোটেই ভালো নেই, না হলে এতদিনে তাকে নিয়ে কাশী চলে যেতাম। আমার ডাক এসে গেছে। এই সংসার থেকে বিদায় নেওয়ার আগে আপনার সঙ্গে একবার শেষ দেখা করার প্রবল ইচ্ছা আছে। আপাতত পথ খরচ হিসেবে 100টা টাকা আজ মানি অর্ডার করে পাঠালাম। আশা করি আপনাদের আসার পথ চেয়ে বসে থাকা আমার বৃথা যাবে না। এটি আপনার গুণমুগ্ধ শ্রী মানবেন্দ্র রায়।
রাতে ট্রেন পর্যন্তও আর আমি অপেক্ষা করতে পারবো না। বেলা 2টায় বোম্বে মেল ছাড়ে, খড়গপুরে গাড়ি চেঞ্জ করলেই চলবে। ঠিক 1টার সময় হাজির হওয়া চাই। কিন্তু
তোমার আদেশ শিরোধার্য করে এই দাস এখন থেকে 1টা পর্যন্ত এখানে অনুপস্থিত থাকবে। তারপর একবার প্রেজেন্সের করেই সোজা হাওড়া স্টেশনের বিএনআর প্ল্যাটফর্মে, কেমন?
বলেই সুব্রত হাসতে হাসতে তখনকার মতো বিদায় নিল। বাঁকুড়া স্টেশনে নেমে ঘোড়ার গাড়িতে চড়ে কিরিটি ও সুব্রত যখন রায়বাড়ির ফটকে এসে পৌঁছাল, তখন রাত্রি 12টা। বদ্ধ গাড়িতে কুণ্ডলি পাকিয়ে এতক্ষণ বসে থাকার পর পথে নেমে ওরা হাঁপ ছেড়ে বাঁচল। শীতের কনকনে ঠান্ডা হাওয়া খুব জোরে যদিও বয় না, কিন্তু আপাদমস্তক ঢাকা দেওয়া শরীরে আবার সয়ও না। ওদিকে ম্লান জ্যোৎস্নায় পুঞ্জীভূত নিহারকণা মিশে অপরূপ বর্ণ বৈচিত্র্যের সৃষ্টি করেছে। দূর থেকে দেখলে মনে হয় মণিমঞ্জিলের বাগান বাড়িটা যেন ফিকে বেগুনি রঙের চশমায় দেখা তুষার বিন্দুতে সাজানো কল্পনার মায়াপুরি। ভাঙা মেলায় রাত্রি শেষের নিভু নিভু আলোর সারি যেন বিদায় ক্ষণে করুণভাবে ওদের দিকে তাকিয়ে আছে। উপরে মানবেন্দ্রবাবুর ঘরের ক্ষীণ আলোর রশ্মি স্তব্ধ বাতাসকে ঠেলে জানলা দিয়ে বের করে দিতে চাইলেও জমাট বাঁধা কুয়াশা ওকে বাধা দিয়ে রাখতে চাইছে। কিন্তু এত রাত্রে এই দারুণ বরফ জমানো ঠান্ডায় ওরা সারা বাড়ির দরজা জানলাগুলো খুলে রেখেছে কেন? ফটকের বাইরে থেকে গাড়োয়ানকে বিদায় দিয়ে দুপাশের মেহেদি গাছের বেড়ার মাঝে লাল সুরকি ঢালা পথে কিছু দূর এগিয়ে যেতেই একটা চাপা কান্নার শব্দ যেন ভেসে এলো। এত রাত্রে এ বাড়িতে কে কাঁদে? গলা শুনে তো মনে হচ্ছে পিসিমা। আর একটু এগোতেই অনেকগুলো কণ্ঠের অস্পষ্ট গুঞ্জন কানে এলো। তারপরেই নিচের বারান্দায় চাকর বাকরদের ছোটাছুটি আর উপরে বড় কর্তার জানলার ক্ষীণ আলোয় একসঙ্গে কয়েকজন আর মাথা দেখতে পেল ওরা।
ব্যাপার কি, মানবেন্দ্রবাবুর কিছু হয়েছে নাকি?
কিরিটি দ্রুত পা চালাল, তাড়াতাড়ি নিচের দালানে পৌঁছে দ্রুত সিঁড়ি দিয়ে ওপরে উঠেই সোজা একেবারে মানবেন্দ্রবাবুর ঘরের দরজায় গিয়ে ওরা থমকে দাঁড়াল। ঘরের মেঝে কাঠ হয়ে পড়ে আছেন মানবেন্দ্রবাবু। লোকেন্দ্রবাবু তার চোখে মুখে জল ছেটাচ্ছে, আর একপাশে দাঁড়িয়ে বৃদ্ধ পিসিমার চোখের জলে তার আঁচল ভিজে যাচ্ছে। কিরিটি পা টিপে টিপে সন্তর্পণে মানবেন্দ্রবাবুর পায়ের কাছে গিয়ে দাঁড়াল।
কি ব্যাপার লোকেন্দ্রবাবু?
ওরে ফিরে আয়, ফিরে আয়, কিরিটি বাবু এসেছেন, ফিরে আয়। আর কতক্ষণ অভিমান করে থাকবি রে? কিরিটি বাবু, আমি তো ওকে ক্ষমা করেছিলাম, তবে কেন দিবেন? আমায় ফাঁকি দিয়ে চলে গেল কিরিটি বাবু, কেন?
মানবেন্দ্রবাবু বোধ হয় আবার জ্ঞান হারালেন।
আজ বিকেলবেলা সুবিনয় বাবুর যাবজ্জীবন দীপান্তর দণ্ডের খবর পেয়ে রাত 10:30টার সময় মেজদা আত্মহত্যা করেছে।
শুনছিলে কিরিটি রায় সিরিজের কাহিনী রাতের আতঙ্ক, রচনা শ্রীনিহার রঞ্জন গুপ্ত, গল্প পাঠ ও সৌরেন্দ্র বাবুর ভূমিকায় রণদীপ, কিরিটির ভূমিকায় স্নেহাত্রী, সুব্রতর ভূমিকায় এবং পর্ব পরিচালনায় অনুভব, রাজুর ভূমিকায় রণিত, দীপেন্দ্রবাবু ও দারোগা বাবুর ভূমিকায় পার্থ, সুবিনয় বাবুর ভূমিকায় অভিযান, লোকেন্দ্রবাবু ও দুলালের ভূমিকায় এবং গল্পের সূত্রধার আমি রক্তি, মানবেন্দ্রবাবুর ভূমিকায় শান্তম, অম্বিকা ও ডাক্তারের ভূমিকায় তমাল এবং পিসিমার ভূমিকায় দিতিপ্রিয়া, শব্দগ্রহণ ও আবহ শুভজিৎ, নাট্যরূপ শৌরিমা, প্রচ্ছদ প্রীতম দেব। কেমন লাগলো আজকের গল্প এবং এই উপস্থাপনা জানাও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও ভিডিওটা, আর ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব আর স্পটিফাইতে ফলো করতে ভুলে যেও না কিন্তু। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।